This track was downloaded from FusionBD.com.
BBC Radio, FM 89.2.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আরজে কিবরিয়া এবং সঙ্গে আছে আমার টিম সুমন, রেহান, সাউন্ড এডিটর লোবান এবং সঙ্গে আছে আরো বন্ধু যাদের সাথে পরিচয় করবে একটু পরে। প্রিয় শ্রোতা, আপনি একটি অসাধারণ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন আজকে। বাংলাদেশের কোন একটি হন্টেড প্লেসে ধারণ করা গত সপ্তাহের ডরটি আজকে এখানে রেকর্ড করে প্রচার করা হচ্ছে। যারা এই মুহূর্তে ডর শুনছেন, এখন থেকে শুরু করে অনুষ্ঠান শেষ হওয়া অবধি একেবারে অনুষ্ঠানের ভেতরে যাবার জন্য ডরের রেসিপিটা অবশ্যই মনে রাখবেন। চেষ্টা করবেন একলা ঘরের মধ্যে এই অনুষ্ঠানটি শোনার জন্য, এবং একই সাথে আরো যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি। ডর অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা সাধারণত বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে অনুষ্ঠানটি ধারণ করি। নিজেরা কিংবা বন্ধুরা মিলে কখনই আমাদেরকে অনুকরণ করতে যাবেন না, কারণ এটির দ্বারা আপনার যে কোনো ধরনের বিপত্তির মুখোমুখি আপনি হতে পারেন। আমরা প্রথমেই সুমন এবং রেহানের কাছ থেকে জার্নির কিছুটা অংশবিশেষ আপনাদেরকে শোনাব, তারপর ঢুকে যাব ডরের মূল পর্বে।
ওকে বন্ধু, এই জায়গার মধ্যে নামছিস তুই আগে কখনো?
আগে নামি নাই,
বহুবার কিন্তু আমরা এদিক দিয়ে চলে গেছি।
আমি খালি কন্ট্রাক্টরদের চিল্লাইতে শুনছি, সাইনবোর্ড সাইনবোর্ড সাইনবোর্ড। আমি ভাবতাম যে সাইনবোর্ডে আবার মানে মানুষ যায় কেমনে,
কত রকম সাইনবোর্ড আছে না
সেটাই।
কিন্তু এখন আজকে মনে হয় যে এই জায়গার মধ্যে একটা ডরের সাইনবোর্ড দিতে পারলে ভালো
বেস্ট হতো। এটা এখন কিন্তু আমরা ওই সাইন নিয়ে আছি, আমাদেরকে যদি আমরা বোর্ড ধরি তাহলে আমরা ডরের সাইন নিয়ে আছি। সাইনবোর্ডে, সাইনবোর্ড থেকে আমরা কোথায় যাবো? স্ট্রেট টু সুতার।
এখন আমরা সুতারখালে যাবো, নারায়ণগঞ্জ ঢুকি, দেন নারায়ণগঞ্জের মধ্যেই তো সুতারখাল। তবে এখান থেকে ধর সাইনবোর্ড থেকে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়। যাত্রা বাড়ি পার করে কিন্তু আজকে জ্যামটাও পাইনি, দেখছোস আজকে একটু জ্যাম কম ছিল, ফ্লাইওভার উপর দিয়ে যেতে চলে আসছে।
সেটাই আর রাত্রেবেলা এখন তো অনেক ট্রান্সপোর্ট বন্ধ থাকে তো রাতে, ওই কারণে
সিএনজি একটা ম্যানেজ করে ফেলবো। এক কাজ করে এই ফাঁকে চল একটু চাটা খাই, মানে এই জায়গাগুলোতে কিন্তু
এইরকম কোন ফাঁক না থাকলেও তুই চা খাইতেই তাই না? সো লেটস গো এন্ড হ্যাভ সাম টি। আর এখান থেকে আমরা কই জেনে যাবো? আমার জায়গাটার নাম বারবার ভুলে যাচ্ছি,
খালের সুতা যাচ্ছি, সুতারখাল,
সুতারখাল।
আচ্ছা লাগাইছ না মামা,
সুতারখাল।
চলো আগে চা খাই, তোমার মাথা ঠিক করি।
ওকে লেটস মুভ। কিছুক্ষণের মধ্যেই সাইনবোর্ড থেকে সরাসরি সুতারখাল নামক জায়গায় এসে পৌঁছে যাই আমরা,
যেখানে ছিল আজকের ডরের কাঙ্ক্ষিত গন্তব্য। কিন্তু যেরকম বর্ণনা আমরা পেয়েছিলাম এই সুতারখালের, কিছুটা পরিবর্তন আমরা এখানে দেখতে পেয়েছি।
সো আজকে আবারও ডর শুরু, আবারও গল্প শুরু, আবারও অনেক কিছু শুনবো অনেকের কাছ থেকে। আমাদের সাথে কয়েকজন অতিথি আছে, বাট প্রথমে সুমন আমরা জয় ভাইয়ের স্টোরি শুনি না?
ওকে, দেখি জয় ভাই আমাদের ভয়কে জয় করতে পারেন কিনা। এবং আমরা ডর টিমের কাছে জয় ভাইয়ের অনেক ঘটনা শুনেছি, তো আমার রেহান দুজনের কাছে মনে হয়েছে যে ইন্টারেস্টিং হতে পারে। সো আমরা শুরু করতে পারি জয় ভাই, প্রথম আপনার এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করেন।
প্রথম বলতে এটা আমার এক কাজিনের কাছ থেকে শোনা।
আপনার নিজের সাথে ঘটা কোনো?
আসলে কি নিজের সাথে, ওনার সাথে ঘটা ঘটনাগুলো আমরা পরে শুনবো, বুঝছিস? ফার্স্ট অফ অল আমরা যেখানটাতে আছি, এই যে সুতারখাল এলাকাটা, এটা সম্বন্ধে ওনার কাছ থেকে একটু শুনবো, এবং এইখানে যেই ঘটনাটার কারণে বদনাম সেই ব্যাপারটা আমি ওনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম।
অবশ্যই, তাহলে আমরা এটাই শুনি, কারণ সবার মধ্যে আগ্রহ এটাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জয় ভাই আমাদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছে এখানে আসার জন্য।
রাইট,
সো এই সুতারখালে কি আছে, এই যে লোকেশনটা আমরা দেখলাম, এটা আপনার কাছেই শুনি।
হ্যাঁ, তো জয় ভাই আপনার কাছেই শুনবো, সুমন যেভাবে বলছিল। বাট ফার্স্ট একটু জেনে নিই যে এই লোকেশনটা কেন, আমরা এখানে কেন আসলাম। বললাম, আমাদেরকে এখানে কেন ডাকলেন?
এখানে দেখতে পারতেছেন এক ছোট খালের মতো পানি যাওয়ার রাস্তা আছে,
এটাই তো সুতার খাল।
সুতার খাল, এটা একটা সুতার মেল ছিল, এই মেলের এই রাস্তাটা ছিল সুতার খাল নামে পরিচিত। এখানে এখানে অনেক ভয়ঙ্কর আর কি ভয় ঘটনা অনেক মানুষ দেখেছে, অনেক
ধরনের ঘটনা দেখেছে
অনেক কি ছোট বাচ্চা হেঁটে যায়, তারপর রাত্রে অনেক রাত্রে সাদা একটা ড্রেস পরা মানুষ হেঁটে
যায়,
অনেক ঘটনা আছে এটা নিয়ে। যাই হোক, আমার একটা ঘটনা ছিল এই খালের, ওই আমার দুটো ভাই আছে, আমাদের এই গ্রামের পরের গ্রামে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, তো ওইখানে ওয়াজ শেষ হইতে হইতে রাত্রে তিনটা বেজে গেছে।
এটা কতদিন আগের ঘটনা বলেন তো?
প্রায় চার পাঁচ বছর আগের ঘটনা, চার পাঁচ বছর।
এখন খালটা যেমন দেখতে পাচ্ছি তখন এরকমই ছিল,
এই থেকে আরো হরর ছিল। এখন তো ঘনবসতি হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে এরকম ছিল না। তো দেন ওনার রাস্তা আছে, আস্তা রাত্রে রাত্রে ওনাদের যে এটা ছিল ওয়াজের মাহফিলটা, এই কিছু দূর আগাইছে আগাইছে, তো ওনাদের মাথায় ছিল না যে এই সুদার খালটা ওনাদের পার করতে হইব। দেন ওই খান দিয়ে রাস্তা দেখে হেঁটে হাঁটতে হাঁটতে দোনো জিনিস নিচের দিকে হাঁটতেছে, তো দেন সামনে ওনারা দেখাইছে, দেখে একটা সাদা কাপড় পরা একটা মহিলা, মহিলা বলতে কি ইয়াং একটা মেয়ে, তো সাদা কাপড় পরা ঘোমটা দেওয়া হাঁটতেছে। হাঁটার সময় ওনারা যেদিকে যেতেছে ওই ওদিকে অন্যদিকে যেতেছে ওনারা।
আচ্ছা
আচ্ছা, যাওয়ার পরে ওনারা মনে করছে যে গার্মেন্টস এর কোন কর্মী টর্মী হবে, এত রাতে আসছে। আরেকজন আরেকজনকে বলতেছে তিনটা বাজে, এখন কোন গার্মেন্টস ছুটি দিছে? ওনারা বলতে বলতে মেয়েটাকে ডাক দিছে, এই যে আপু শোনেন। মেয়ে কোনো রেসপন্স করলো না। তো দেন ওনারা আগে একটু সামনে যেতেছে, চার পাঁচ হাত দূরে উনি জোরে জোরে চিলেতেছে, মেয়ে কোনো রেসপন্স করতেছে না। তো এই সুদার খালটা দেখতেছেন আপনারা, এই খাল দিয়ে মেয়েটা হাঁটা ধরছে।
খালে কি নেমে গেছে মেয়েটা?
না, খালের যে রাস্তাটা দেখতেছেন, এই যে ঢালু রাস্তাটা, এই রাস্তা দিয়ে নামছে, মাত্র যাওয়া শুরু করছে। দেন ওনারা ডাকতেছে, তো আবার ডাকছে। তো হঠাৎ যখন ওই সিনটা ই হইল যে মেয়েটা পিছন দিকে তাকাইছে, ঘুমটার সরায় একটা বিকট একটা ফেস, একদম এসিড মারলে যেরকম হয়, চোখ আগুনের মতো জ্বলতেছে। তা দেখে ওনারা সেন্সলেস অবস্থায় পড়ে যায় ওখানে। ওনারা জানতে পারে যে ওখানে রাস্তার পাশে মুরব্বী নামাজ পড়তে যেতেছে ওনাদেরকে ওইখান থেকে।
আচ্ছা আচ্ছা, মানে ওই সেন্সলেস ওখানে পড়েছিল, কেউ রাস্তা দিয়ে যাওয়ার সময় ওনাদেরকে পেয়েছে।
আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনি জানেন যে সুতার খালের একটা ঘটনা ঘটেছিল, আর এছাড়াও আরো অনেক রকম এই ধরনের গুজব নারায়ণগঞ্জের এই জায়গাটাতে আছে। আচ্ছা যাই হোক, তো জয় ভাই, আমি আপনার কাছ থেকে এবার শুনতে চাচ্ছিলাম যে আপনার জীবনে ঘটে যাওয়া কোন ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতেন।
আমার সাথে না, আমার আম্মুর সাথে একটা ঘটনা আছে।
আচ্ছা,
ওকে।
সেটা আমার গ্রামের পাশে ঘটছে, এই প্রায় এই 86 সনের ঘটনা। এটা আমার
অনেক
আগের ঘটনা।
গ্রামে কোথায়? আপনাদের গ্রামটা কোথায়?
বন্দরে, নারায়ণগঞ্জের বন্দরে,
মানে নদীর ওপার, শীতলক্ষা নদীর ওপার,
শীতলক্ষা নদীর পাশে।
আচ্ছা আচ্ছা,
এই ওই সময়ের ঘটনা। তখন আমি ছিলাম না, তখন আমার মেজো ভাই, আমার বড় ভাই।
আচ্ছা,
দেন আমার আব্বু বাসায় ছিল না, দেন আমার আম্মু, আমার বড় ভাই, মেজো ভাই, তিনজন বাসায় ছিল। অনেক রাত তিনটা দুটা হবে এরকম, যখন আম্মু একটা ডাকে শুনতে পেলে, আম্মু এই ওয়াশরুমে যাবো। দেন আমার আম্মু দরজা খুলে দরজার সাথে দাঁড়াইছে, দেন আমার মেজু ভাই এই বাইরে প্রসাব করতেছে, তো অন্যদিকে তাকায় করতেছে। তার আম্মু কিছুক্ষণ হওয়ার পরে ভাইকে জিজ্ঞেস করতেছে, তোর হয়েছে? ভাইয়া বলতেছে আরেকটু। আমার আম্মু আবার জিজ্ঞেস করতেছে, কি রে তোর হয়েছে আরেকটু? তো অনেকদিন অনেকক্ষণ হয়ে গেছে প্রসাবের শব্দটা হইতেছে।
আচ্ছা,
দেন অনেকক্ষণ যাওয়ার পরে এই আমার আম্মু চোখটা ডোলে পরে ঘরের দিকে লাইটটা জ্বালাইছে, লাইটটা জ্বালায় দেখে রাত্রে সাড়ে তিনটা বাজে। তো যখন দরজার সামনে গেছে, তখন যেটা দেখলো ভাইয়া, ওইখানে কেউই নেই, একবারে
ফাঁকা জায়গায়
এখানে নাই। তা আমার আম্মু হঠাৎ আমার ব্যাটটা ছিল ওই ব্যাটের দিকে খেয়াল করলো, যে দেখ আমার ভাইয়ের স্থানে ঘুমাইতেছে। তো ভাইয়েরা তুলছে সাথে সাথে, কি রে তুই ওখানে গেলি আবার একে গাছ লিখেন? না আমি তো যাইনি, আমি তো সেরিস, আমি যাই। দেন ভাইয়া এটা ছিল আমার আম্মুর, এটা হওয়ার পরপর আমার আম্মুর এক বছরের মতো অসুস্থ ছিল, করুণ অবস্থা ছিল আমার আম্মু।
তো এটা আপনার মা যখন মানে প্রথমে উনি দেখতে পায়নি যে আপনার ভাই ওই বিছানাতে ছিল?
না, কোনো কিছু খেয়ালই করেনি যে বিছানা আছে কিনা, ডাইরেক্ট চলে গেছে দরজা খুলে বাইরে।
আচ্ছা আচ্ছা, বাইরে থেকে কি মানে সে
দেখেছিল? বাইরে থেকে কেউ এই রেসপন্স করছে, দরজাটা নিজে খুলছে না, আম্মু খুলছে না, কেউ খুলছেই এটা আম্মু।
আসলে উনি অনেকটা ঘরের মধ্যে ছিল তখন,
আধা ঘুম আধা জাগরণ একটা অবস্থা আর কি। যাই হোক, এটা তো শুনলাম আপনার আম্মু।
প্রথমেই তাহলে খেয়াল করা দরকার ছিল বাইরে থেকে কিভাবে একজন ডাকে।
রাইট, আমিও এটাই চিন্তা করছিলাম যে বাইরে থেকে, মানে এত রাতের বেলা বাইরে থেকে হঠাৎ করে কিভাবে ডাকবে, যে কিনা ঘরের ভিতরে
আছে। তো সেখানেই তার একটা মানে অন্যরকম চিন্তা করার,
আসলে এইসব ব্যাপারগুলো একটা ঘরের মধ্যেই ঘটে,
ঘরের মধ্যেই ঘটে।
এটা আসলে বলে লাভ নেই, কাণ্ডজ্ঞান সবসময় ভাবে কাজ করে না মানুষের। খুব ভালো সাঁতারু অনেক সময় পানির মধ্যে ডুবে যেতে নিলে দেখা যায় যে সাঁতার ভুলে যাচ্ছে, উঠতে পারছে না। যাই হোক, তো ওগুলো বলে লাভ নেই। তো জয় ভাই, এছাড়া আর কোন ঘটনা?
জি ভাই, আমার সাথে আমার ওই মেজু ভাইকে নিয়ে আর একটা ঘটনা
প্লিজ।
ভাইয়া, ঘটনাটা আমার ওই গ্রামের বাসায়, তখন 8টা কি 9টা হবে,
এটা কতদিন আগে?
এটা হচ্ছে 98 ঘটনা।
আচ্ছা,
যখন আমরা ওই গ্রামের বাসায় থাকি, তেদিন 8টা কি 9টা হবে, তেদিন আমার ভাইয়া বাসা থেকে বেরোয়, আমার একটা ফ্রেন্ড আছে পাশের বাড়ি, একটা ফ্রেন্ড তো ওইখানে গেছে, আর রাত্রের বেলা আসবো, মা আম্মু আমার জানলা দিয়ে আবার ডাকতেছে আসতে। তো আমাদের যেই জানলাটা ছিল সেটা এক পাশে, আমার বাড়িটা ঘুরে আমার গেট, আমাদের গেট দিয়ে আসতো।
আচ্ছা,
গেট দিয়ে রাস্তাটা আসার সময় দেন অনেক ভয় পাইতেছে, আসতে পারতেছে না, জায়গাটা অন্ধকার। ওই জায়গাটা নিয়ে অনেক ঘটনা আছে, ওইখানে অনেক মানুষ ভয় পাইছে, অনেক ওই ঘটনাও ঘটছে এখানে, আসতে ভয় পাইতেছে। তো দেন ও ভয় পাইতেছে পর আমার এক ভাই লাগে, পাশের বাসার ভাই, উনি আসছে, এই ওনার বয়স 34-35 হবে। তো উনি ওনার আমার ভাইয়াকে, ভাইয়া কি হয়েছে, ভয় পাইতেছো? ওনাকে কাঁধের হাত রেখা আমাদের ওই গেট পর্যন্ত আগাই দিয়া গেটের ভিতরে আসে নাই, বাইরে ধরে বলতেছে যাও, এখন তোমার কোনো ভয় নেই,
এলাকার এক বড় ভাই,
এলাকার এক বড় ভাই। দেন আমার ভাইয়ের বাসায় চলে আসছে, মাম্মু জিজ্ঞেস করতেছে কি রে তুই একা একা।
ভাইয়ের বয়স তখন কত?
ভাইয়ের বয়স হবো এই 10-12-13 এরকম,
একেবারে কিশোর, একদম
ছোট। তো দেন আমার ভাইয়া আসতেছে, এই গেটটা ওভার করছে, আম্মু চিলে চিলে করতেছে তুই এত দেরি করলি কেন, আর একা আসলি কেন, ভয় পাচ্ছি কেন, ভয় পামো কেন, আমার তো ভাইয়া দিয়ে গেছে। কয়ে কোন ভাই? কয়ে আমার জনাল ভাইয়া। জনাল ভাই মারা গেছে 20-25 দিন, তোর কি খেয়াল নেই?
উনি ওই জয়নাল ভাইয়ের বাড়ি কতটুকু দূরে ছিল?
পাশের বাসায়।
কিন্তু পাশের বাসায় 20-25 দিন আগে যদি মারা যায় তার তো জানার কথা না?
আমার ভাইয়ের কোনো খেয়ালই নেই সমস্ত, ভাইয়া বলার সাথে সাথে চিকটার চেয়ে কান্নাকারি করতেছে, আমি কি দেখবো, আমি কি মিস করতেছি, পুরা এক পাগলের মতো অবস্থা। আমি দেখছি অনেকটা শিওর উনি আমার আগায় দিয়ে গেছে।
ওকে, মানে আমার কাছে যেটা রেহান মনে হচ্ছে যে এখানে যেহেতু গ্রামের মধ্যে পাশাপাশি বাড়ি, মানে পুরো মহল্লার মধ্যে একজনের কিছু হলে অনেকেরই খবর হয়ে যায় গ্রামের মধ্যে। তো পাশের বাড়ির কেউ যদি একজন মারা যায় এবং 20-25 দিন, তার মানে খুব বেশি দিন না, তো এটা তো খুব সহজে মানে মাথায় কাজ করার
কথা। আসলে ব্যাপারটা কি হয়েছে, মানে অনেক সময় হয় এরকম দোষ যে আমি নিজে দেখেছি যে মা মারা গেছে, ছেলেটার 10-11 বছর বয়স, সে জানেও না, ঘুমাচ্ছে তখনও। এদিকে আমরা সবাই মিলে কাফনের কাপড় টাপড় রেডি করছি, বা আত্মীয় স্বজন আসছে যাচ্ছে, সবাই তাকিয়ে খুব মায়া করছে যে আরে ছেলেটা এখনো জানে না, সে ঘুমাচ্ছে, এই সময় মা মারা গেছে। তো এই ছেলেটাকে আবার 10-15 দিন পরে আমি খেলাধুলা করতেও দেখেছি। আসলে ছোট শিশুর মনে কিন্তু এই মৃত্যু জাতীয় দুঃখ কষ্টের ব্যাপারগুলো অত বড়ভাবে আঘাত হানে না।
আরো একটা কারণ আছে, যদি আমি জানি না এই লজিকটা কতটুকু হতে পারে, কারণ হচ্ছে উনি নিজেও যেই সময়ে একটা ভয়ের মধ্যে সে রাস্তাটা পার হইতে পারছে না, তার মাথার মধ্যে একটা হয়তো কাজ করছিল কিভাবে রাস্তা পার,
একটা সাপোর্ট,
সাপোর্ট দরকার।
তো তুই বলতে চাচ্ছিস যে সে সাইকোলজিক্যালি চিন্তা করে নিয়েছে একটা সাপোর্টের কথা?
হয়তো বা,
কুড বি পসিবল, নাইস থট, হতে পারে, এরকম হয় অনেক সময়, আমাদের ব্রেন আমাদের সাথে অনেক রকম খেলা খেলে। তো যাই হোক, জয় ভাই, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার যে জানা ঘটনাগুলো সেগুলো খুব ছোট ছোট, কানেক্টেড না, একটা আরেকটার সাথে তেমন একটা জড়িত না। তো আপনার মেজো ভাইয়ের সাথে এখন পর্যন্ত কিন্তু যে দুটো ঘটনা বলছেন দুটোই আপনার মেজো ভাইয়ের সাথে, তো এটাকে একটা কানেকশন ধরা যেতে পারে। আপনার মেজো ভাইয়ের মধ্যে কি এ ধরনের কোন ব্যাপার আছে, কোনো অ্যাবনর্মালিটি, বা সেই ধরনের জিনিস খুব দেখতে পায়, বা এই ধরনের জিনিস তাকে খুব দেখতে পায়, এরকম কোনো কিছু?
জি ভাইয়া, এইরকম জিনিস অনেকই দেখতে পাই। রাতের বেলা যখন এই বাইরে থাকতো আগে, ওই গ্রামের বাসায় আমার অন্ধকার অন্ধকার থাকলে রাতের বেলা আম্মুর মতো,
আচ্ছা
কে জানে, ওকে ডাকতো আইসা, তো ঘুমের চোখে উঠে দেখতো আম্মু বিছানা ঘুমাইতেছে, পাশে কে গেলি। তো এরকম অনেক ঘটনা আছে
ওনার সঙ্গেই ঘটে,
ওনার সঙ্গেই ঘটে। তা ওনার সঙ্গে আমার আব্বুর সঙ্গে, আব্বু মারা গেছে, ওনার সঙ্গে এরকম ঘটনাই ঘটতো।
কিরকম?
সেম অবস্থা
আব্বুর সাথে? কোনো একটা ঘটনা জানতে পারি?
হ্যাঁ, আমার আব্বুর সঙ্গে একটা ঘটনা আছে। আমার আব্বু অন্য পাশে রুমে ঘুমাইতো, তখন আমি ছোট, তা আমি এই পাশে রুমে আমি আম্মু আর আমার বড় ভাই মেজু ভাইয়া, তিনজন ঘুমাইতেছে, চারজন ঘুমাইতেছে। আমার অন্য পাশ থেকে আমার আব্বু একটু চিলাইতেছে, কি আমার আম্মুর নাম ধরে, রানী তুমি আসলা, তুমি আবার চলে গেলা কেন, কি ব্যাপার, তুমি কিছু বলতেছো না কেন, কয় কি তুমি কি শুরু করছো, আমি ঘরে ঘুমাইতেছি, তুমি কি করতেছো, কয় না সকালবেলা বলছে যেটা, কয় তুমি মশুরি টালগি দিছো, দিয়ে আমার সাথে একটা হাসি দিছো, হাসি দিয়ে ঘোমটাটা উঠে চলে গেছো।
মাই গড,
আমি স্পষ্ট খেলে এই জিনিসটা দেখতে পারছি। তখন আম্মু বলতেছে, আম্মু পুরো গিয়ে হয়ে গেছে, আমি ছিলামই নয় ঘরে, তুমি কি দেখছো?
আচ্ছা আমাকে একটু বলতে পারেন যে আপনাদের যে বাসাটা, বাসার এইখানে বাসাটা কোনো এমন কোন জায়গার মধ্যে কি যেখানে কোনো ধরনের কোনো ঘটনা বা কোনো ধরনের কিছু আছে?
আমার বাসার যে জায়গাটা আছে ওই জায়গাটা নাকি একটা ই আছে লোক খাল টাইপের কিছু।
আচ্ছা আচ্ছা,
ওইটা ভরাট করে আমার বাসাটা তৈরি করছে।
ওকে, এই খালে কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা
দুর্ঘটনা বলতে আমার যেটা জানা আছে ওইখানে একটা ছোট বাচ্চা, ছোট বাচ্চা ওনার নানি ওর মা মারা গেছে, ওর নানির কাছে থাকতো, পরে ওইখানে ওই পুকুরে পড়ে ও মারা গেছে, এই ছিল ওইটা পুকুরের ঘটনা।
পুকুরের ঘটনাটা, ওকে।
না একটা জিনিস খেয়াল কর যে তিনটা ঘটনা আমরা শুনলাম, সেই তিনটা ঘটনার মধ্যে দুজন কিন্তু আছে সবসময়, একটা হচ্ছে সেই মা এবং আরেকটা হচ্ছে সেই মেঝো ভাই।
মেঝো ভাই,
তাই না? এবং যে জিনিসটাই হোক না কেন, সেই বাড়ির আশেপাশে থাকে বা সেই বাড়ির ভেতরে হয়তো থাকে আমরা জানি না, তার একটা টেন্ডেন্সি কিন্তু ফ্যামিলির একজন হয়ে নিজেকে প্রকাশ করা। মানে এটা জাস্ট চিন্তা কর কত ভয়ঙ্কর একটা ব্যাপার, যে মশারি উঠিয়ে তোর দিকে তাকিয়ে একজন হাসলো তোর রুমমেট, একটু পরে তুই দেখলি যে তোর রুমমেট ওই রুমেই ছিল।
ওই রুমেই ছিল না, ডেফিনেটলি এটা
কতখানি কাছে এসে ছুঁয়ে যেতে পারে এই ধরনের অশরীরী ব্যাপারগুলো আমাদেরকে।
ছোট্ট একটা বিরতি নিতে চাই আমরা। অধিভৌতিক ঘটনার শুরু হয়েছে মাত্র। আপনারা নিশ্চয়ই জানেন, শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি কিবরিয়া এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং উপস্থাপনার সমস্ত দায়িত্বে, সঙ্গে রয়েছে সাউন্ডের লোবান এবং অন দ্য স্পট বিভিন্ন রকম ঘটনাগুলোকে অতি প্রাণবন্ত করে আপনাদের সামনে পরিবেশন করার দায়িত্বে রয়েছে সুমন এবং রেহান। আপনি যদি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের অধিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে শেয়ার করতে চান, চলে আসুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। প্রিয় শ্রোতা, আমরা 3 মিনিট পর আবারও ঠিক সেই জায়গাটি থেকে ফিরব যেখানে ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
ডর এবিসি রেডিও FM 89.2
শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2 এ। আজি কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ড লোবান, এই হচ্ছে আমাদের টিম। বিহাইন্ড দ্য স্ক্রিনে আরো অনেকেই। প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদেরকে ফোন করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবার বলছি 09613892892 এই নম্বরে। চলুন ফিরে যাই গল্পের ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম।
আচ্ছা জয় ভাই, আর কোন ধরনের কোন ঘটনা কি আপনার জানা আছে?
জি ভাইয়া, এটা আমার বড় ভাই যেটা এখন বাইরে দেশের বাইরে আছে, উনারে নিয়ে ঘটনাটা।
আচ্ছা আচ্ছা,
ওটা আমার গ্রামের বাসায় ঘটনাটা,
ওই
বাসায় ঘটনাটা ঘটছে। সন্ধ্যার মাগরিবের আজান দিছে, নামাজ পড়ে এক বাসে আসতেছে, আমাদের গেটটা ক্রস করতেছে, দেখে আমার চাচাতো বোন আছে, এক কি 1.5 বছর হবে, একটুনি হাঁটতে পারে না, একটু হাঁপুর দিতে পারে।
আচ্ছা আচ্ছা,
এইরকম তো দেখতেছে ওদের ঘরটা আবার গেটের, আমাদের যে বাড়ির গেটটা আছে ওটার সাথেই। আমার বড় ভাই ঢুকতেছে, ঢুকে একটু ভিতরে গেছে, দেখতেছে আমার চাচাতো বোনটা হাঁপুর দিয়ে গেটের বাইরে যেতেছে। তো ভাবলো
কখন সেটা,
সন্ধ্যার পরে,
সন্ধ্যার পরে।
আবার ওদের ঘরের দরজাটা খোলা, সে ভাবতেছে ওর মা
হয়তো দরজা খুলে বের হয়ে গেছে, দরজা দিয়ে চলে এসেছে।
তো কেউ খেয়াল করে না আর কি, ওরে কুলে নিছে, কই যাচ্ছে, আদর করতেছে। তো বাচ্চাটা অন্যদিকে তাকিয়েছিল, আমার ভাইয়া ওরে মুখটা ঘুরানোর জন্য এমনি ওর
মাথাটা
ঘুরাইছে।
আচ্ছা,
ও যখন ভাইয়ার দিকে চাইছে, তখন বিকট একটা ফেস, কি বলবো ভাই, অনেক বিকট একটা ফেস। তখন ভাইয়ের সাথে সাথে ওরে হাত থেকে ফালাই দিয়ে ঘরে চলে আসে। তাদের আমার ভাই অনেকদিন অসুস্থ ছিল ভাইয়া, এই এই ঘটনাটা ভাই।
তখন ওই বাচ্চাটা কোথায়?
বাচ্চাটা ওর ফালাইছে লগে লগে ভ্যানিশ, ওর চোখটা খালি একটা পলট দিছে শেষ।
এইটা একটা আমার কাছে ভয়ঙ্কর একটা বিষয় মনে হচ্ছে। মানে তুই বাচ্চা একটা কোলে নিয়েছে পরিচিত আদর করার জন্য, আর কোলে নিয়ে যদি এই ধরনের চেহারা দেখা যায়,
মানে মানে বাচ্চা রিলেটেড যে ঘটনাগুলো ঘটে ওগুলো আসলে একটু বেশি ভয় করে। আমাদের ডরের একজন লিসনার আছেন, সে দুবাই থেকে রেগুলার বেসিসে আমাদেরকে শুনে, সরি দুবাই না, মিশর থেকে সে রেগুলার বেসিসে আমাদেরকে শুনে, সে আমাকে একটা স্টোরি লিখে পাঠালো সেদিন ফেসবুকে ফ্যান পেজে, ছোট্ট করে বলছে ভাই এটা কোনো বড় কোনো ঘটনা না, বাট আমি ডর শুনেই তারপরে বের হয়ে অনেক সাহস করে বাথরুমে গিয়েছি। আমি একটু ভীত প্রকৃতির মানুষ, ভয় লাগছিল, বাথরুমের লাইট জ্বালানো ছিল। তো বাথরুম থেকে বের হয়ে যখন আবার ঘরে ঢুকবো, বাথরুমের দরজা খুলে দেখি আমার খাটের উপর একটা বাচ্চা শুয়ে শুয়ে হাসছে। এটা দেখে মানে সে ধাক্কা মতন খায় এবং তারপরে মানে চোখ ডলাডলি করে আবার খুলে রেখে যে না কিছু। তো এই ধরনের ব্যাপারগুলো আসলে ভীতিকর একটা চেহারায় যে সবসময় ভয়ঙ্কর হবে তা কিন্তু না, অ্যাবনর্মাল ব্যাপারগুলো আসলে খুব নর্মাল ভাবেই আমাদের সামনে আসে অনেক সময়।
আর আরেকটা বিষয় কি, কিছু কিছু সময় মনে হয় কি, মনে কর এই ঘটনাগুলো অনেক সময় যদি কন্টিনিউয়াস, বিশেষ করে আমার আর তোর, আমি জানি না তোর কি হচ্ছে, আমার মাঝে মাঝে মনে হয় রাতের বেলা খুব একা কখনো কোন একটা খালি জায়গায় হঠাৎ চিন্তা করছি, আচ্ছা জানালা দিয়ে যদি এই মুহূর্তে একটা অদ্ভুত বা কিম্ভূত কিমাগার কিছু একটা দেখা যায়,
রাইট,
মানে মাঝে মাঝে এই ঘটনাগুলো শুনতে শুনতে মাঝে মাঝে কল্পনার মধ্যে চলে আসে
যে ঠিক পর্দার ওই পাশে কি আছে। এরকম কিছু ঘটনা, একটা ঘটনা আমি বলেছিলাম কিছুদিন আগের একটা এপিসোডে, মনে আছে আলিফ এবং তার মায়ের ঘটনা বলেছিলাম, যে বাসায় আমরা গিয়ে আসলাম, সেই বাসার একটা ঘটনা আমি আজকে বলে দিতে চাই যেটা ঘটেছে ওই আলিফের সাথেই, এবং আলিফের বাবা সেটা দেখেও না দেখার ভান করেছেন আর কি।
তো কি ছিল এটা?
ব্যাপারটা এরকম ছিল, ওদের ওই বাসাটা ওখানে কোন একটা প্রবলেম আছে দোস্ত, আমি কনফার্ম, আমি নিজে ওই বাসায় একরাত থেকেছি, বাট অনেকজন মিলে ছিলাম বলে হয়তো কিছু হয়নি। ওরা ওই বাসায় আলিফ একা একা পড়াশোনা করছিল, তো ঠিক সামনে আরেকটা বাসা আছে, আরেকটা বিল্ডিং, সেই বিল্ডিং এর জানালা দেখা যায়। তো সেই জানালায় কেউ ছিল না, লাইট জ্বালানো ছিল, পাকের ঘর টাইপের একটা কিছু আর কি। তো হঠাৎ করে আলিফ উপর দিক থেকে শব্দ শুনতে পায় জানালায় বসে, উপর দিক থেকে তাকিয়ে সে ওপরে দেখে কেউ একজন হাঁটছে এবং শূন্যের উপরে অলমোস্ট একদম, মানে বিল্ডিং এর যে রেলিংটা থাকে না, রেলিং এর এমন জায়গায় সে হাঁটছে যে একটা পা তার রেলিং এ পড়তে পারে কিন্তু আরেকটা পড়ার জায়গা নেই, এরকম একটা জায়গায় সে হাঁটছে। এবং হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে কি যেন একটা বিছিয়ে সে ওখানে নামাজ পড়তে শুরু করে
রেলিং এর উপর,
ওই রেলিং এর উপরে, এবং জায়নামাজ সে বিছিয়েছে ওটাতে রেলিং এর উপরে, কিন্তু সেই জায়গাটা নেই, অতখানি জায়গা নেই,
পা দেওয়ার জায়গা নেই যেখানে সে হয়তো জায়নামাজ প্রশ্নই ওঠে না।
সো নামাজ পড়তে শুরু করে এবং আলিফের ধারণা হয় যে দিস ইজ সামথিং আই এম সিইং, খুবই ট্যালেন্টেড একটা ছেলে, সে এখন IUBAT তে পড়ে, অনেক মানে সায়েন্স নিয়ে অনেক ঘাটাঘাটি করা ছেলে, সে একেবারে মানে হতবাক্য হয়ে যায় যে আমি এটা কি দেখছি, এটাও কি সম্ভব। এবং তার এক পর্যায়ে মনে হয় যে ওই জিনিসটা নামাজ পড়তে পড়তে কি তার দিকে তাকাচ্ছে নাকি, এটা হয়তো সে ভয়েই টের পায়। তো তখন সে আবার যখন চোখ নামিয়ে নিচে আনে, তখন সে দেখতে পায় যে ওই যে সামনের বাসার জানালার কথা বলছিলাম না, সেই জানাল থেকে ওই বাসার কেউ একজন ঠিক ওভাবেই উপরে তাকিয়ে আছে। এবং তখন সে বুঝতে পারে যে সে যা দেখছে তার রিয়েল। এবং তাদের মধ্যে যখন চোখাচোখি হয়, ওটা ছিল একটা মহিলা, সে ঠাস করে জানলাটা আটকে দিয়ে চলে যায় লাইটটা নিভে যাওয়ার সাথে সাথে, এবং আলিফও তৎক্ষণাৎ তাই করে, আর কিছু করার না পেয়ে। দেয়ার ইজ সামথিং ইন দ্যাট হাউস, সামথিং
আছে, এরকম অনেক কিছু, অনেক জায়গা, অনেক ঘটনা আছে। যাই হোক, জয় ভাইয়ের কাছে আবারও যাই, আর কোন ঘটনা কি আপনার সাথে কিংবা আপনি শুনেছেন এরকম ঘটনা কি আর আছে?
আরেকটা ঘটনা ভাইয়া, এটা আমার আম্মুর সাথে, আমার আম্মু সাথে ঘটছে ঘটনাটা,
শুনি একটু আমরা।
এটা আমার গ্রামের বাসার ঘটনা।
ওকে,
তো দেন আমার আম্মু এই প্রতিদিন ফজরের আজানের পরপর আমার পাশের বাসার একজন ভাবি ছিল, ওনার সাথে হাঁটতে যেত।
আচ্ছা,
তাদের একদিন হাঁটতে যাব, এরকম ভাবি এসে প্রতিদিন আমাদের জানলায় টোকা দেয়। একদিন টোকা দিছে মাম্মুর সাথে সাথে, ওইটা ভাবির সাথে হাঁটতে বেরিস। তো ভাবি আর আম্মু হাঁটতেছে, ওই ভাই দেখতেছেন এই সুতার খালটা এই কাছাকাছি আসছে, হঠাৎ করে 10-12 কুকুর হবে না, 10-12 কুকুর আম্মুদের চারিদিকে ঘিরে ধরছে। পরে অনেক চিল্লাস পাল্লা করে না, কিছু করে না, শুধু জাস্ট সাইলেন্ট ঘুরতেছে চারিদিকে।
তাদেরকে সার্কেল করে,
হ্যাঁ সার্কেল করে। তো আম্মু, আমার আম্মু বসতেছে কিছু আছে এখানে, ডিফারেন্ট টাইপের কিছু ঘটতেছে। তা ভাবিকে জিজ্ঞেস করতেছে, আজান কি শিউর তুমি শুনছো? উনি বলতেছে, না আমি শুনি নাই, আমার ঘন্টা ভেঙে গেছে, মনে করছে আজান দিয়ে ফেলছে। তো দেন ওনারা ওইখানে অনেকক্ষণ ছিল, ওই করতেছে কুকুরগুলো,
তখন অন্ধকার হয়ে গেছিল, মানে বর্ষা হয়ে গেছিল,
বর্ষা না অন্ধকার। আমার আম্মুর এই স্বপ্নটা দেখায় ওই দিন, বেঁচে গেছে তোরা স্বপ্নটা দেখায়।
এইখানে রেহান যে ঘটনাটা ছিল, কুকুর ঘিরে ধরছে, যদি কুকুরগুলো, আমি মনে করি কি সকালবেলা রাস্তায় বের হলে, যে কেউ, এটা ঢাকা শহরে হতে পারে বা গ্রামে হতে পারে, সকালবেলা রাস্তাঘাটে একটু মানে কুকুর হয়তো, কোন কোন রাস্তা আছে যে একসাথে অনেকগুলো কুকুর দেখা যায়,
আর কুকুর যথেষ্ট সন্দেহপ্রবণ
একটা প্রাণী,
তারা এই ধরনের অ্যাটিটিউড
এটা করতেই পারে। কিন্তু উনি যেভাবে বলছে যে কোন, কিন্তু কুকুর সেক্ষেত্রে স্বাভাবিক ক্ষেত্রে অবশ্যই সে ঘেউ ঘেউ করবেই, মানে ডাকাডাকি করবেই,
এক্ষেত্রে
এভাবে চুপচাপ সার্কেল করে
ঘুরে বেড়ানোর কারণ নাই। তবে কুকুরের কিছু ব্যাপার আছে, আমি কুকুর রিলেটেড একটা ছোট্ট ঘটনা বলি তোকে। ঘটনাটা ঘটে কোন এলাকার বলবো না, তবে টিএনটি কলোনি নামে আর কি, কোন এলাকার টিএনটি কলোনিটা বলবো না, টিএনটি কলোনি অনেকগুলো আছে। তো গভীর রাতে দুই বন্ধু একসাথে হাঁটাহাঁটি করতে যেত, ওনারা, আমি খুব ভদ্রভাবে বলি, ওনারা সিগারেট খেতে যেতেন আর কি বাইরে খুব রাতের বেলা। তো ওটা ওনাদের অভ্যাস ছিল, রেগুলার বের হতেন। তো একদিন এভাবে বের হওয়ার পরে নিচে এসে উনি এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে ডাক দেয়, বিভিন্ন রকম শব্দ করে ডাক দেয়। তো ডাক দিয়ে তারা হাঁটছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে পিছন থেকে তিন চার পাঁচটা কুকুর একসাথে চিৎকার করতে করতে ওনাদের দিকে দৌড়ে আসছে। তো দৌড়ে আসা দেখে প্রথমে ওনারা ভয় পেয়ে যায় যে কি ব্যাপার, এভাবে তেড়ে আসছে কেন আমাদের দিকে। তারপরে ওনারা দুজন মানে দেখে হঠাৎ করে যে কুকুরগুলো আসলে ওনাদের দিকে আসছে না, অন্য কিছু একটাকে দেখছে। তো তারা কুকুরের দৃষ্টি ফলো করে পেছনে যখন তাকায়, তখন দেখতে পায় যে ওখানে ডাস্ট ওড়াউড়ি করছে, বাট মনে হচ্ছে যেন একটা কিছুর শেপ তৈরি করতে চাচ্ছে কিন্তু তৈরি হচ্ছে না। একটা কিছু মানে কোন একটা কিছু, একটা অবয়ব মতন তৈরি হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে, ধুলাটা এমন ভাবে উঠছে। এরকম একটা পর্যায়ে সে মানে কুকুরগুলো যখন খুব কাছাকাছি চলে আসছে, তখন ও বলতেছে, এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে বলছে, দৌড় দিব, দৌড় দিলে নাকি কুকুর আরো পিছনে বেশি দৌড়ায়। ওই ভয় তারা এতক্ষণ দৌড়াচ্ছিল না, দৌড় দিব, দেখা যায় আরেক ফ্রেন্ড কোনো কথা বলে না, পাশে তাকে দেখে ফ্রেন্ড নাই। এবং এক পর্যায়ে কুকুরগুলো ওনাকে ক্রস করে সামনের দিকে তাকে টানা ঘেউ ঘেউ করতে থাকে, এবং উনি আস্তে করে হেঁটে চলে আসে। চলে আসার পরে জানে ওনার ফ্রেন্ড আসেনি।
কুকুর আসলে টের পায়। মানে এইখানে আমার একটা ঘটনার কথা মনে পড়লো, যে আমাদের এলাকাতেই ছিল গ্রামে, এটা বেশ আগের ঘটনা, একটা বাড়ি ছিল, যেই বাড়িতে অলওয়েজ কুকুর থাকতো, তিন চারটা কুকুর থাকতো। এরা কুকুর পালতো না এভাবে, কিন্তু কুকুরগুলো এই বাড়িতেই থাকতো, ওরা খাবার দাবার দিত এভাবে। তো আমরা অনেক সময় ছোটবেলায় ওই বাড়িতে যেতে ভয় পেতাম শুধুমাত্র এই কুকুরের জন্য। তো এই বাড়ির আশপাশ দিয়ে যখন যাওয়ার সময় কুকুরগুলো আবার কিছু বলবে না, তুই যখনই ওদের বাড়িতে ঢুকলেই কুকুরগুলো আসে,
বাউন্ডারির ভিতরে গেলে তখন
চিৎকার চেঁচামেচি শুরু করে। তো একটা ঘটনা ঘটছে কি, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা লোক সবসময় তার বাড়ি ওইদিকে, এই রাস্তা দিয়ে সে যেতে বাধ্য, তার এই দিক দিয়ে যেতে হবে, সবাই এই দিক দিয়ে আসা যাওয়া করে। তো কিছুদিন যাবত ওই লোকটাকে যখনই সেই বাড়ির কাছ দিয়ে আসা যাওয়া করতো, কুকুরগুলো মানে ওনার কাছে কাছে এসে ঘেউ ঘেউ করতো, মানে ওনাকে মানে পারে না, হয়তো কামড় দিতে যাবে, মানে ওনার কাছে এসেই খুব মানে চিৎকার চেঁচামেচি করতো কুকুরগুলো। কিন্তু আশপাশ দিয়ে অন্য কেউ হেঁটে যায়, কিচ্ছু কোন ধরনের কোন প্রবলেম করে না। এই ঘটনা প্রায় কন্টিনিউ এক সপ্তাহের মতো ঘটে।
আচ্ছা,
সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, ঠিক এক সপ্তাহের মনে হয় দুই থেকে তিন দিন হবে, হঠাৎ করে উনি মারা যায়। কোন ধরনের কোনো কিচ্ছু ছিল না। আমি জানি না এটা এটার সাথে কোন ধরনের কোন মানে অদ্ভুত কোনো কিছু আছে কিনা, তবে হয়তোবা হতে পারে, হয়তোবা না হতে পারে।
হয় জিনিসটা হয়, আসলেই হয়, আমারও কেন যেন সন্দেহ হয়।
আমার খুব খুব অবাক হয়েছে যে মনে কর দুজন হেঁটে যাচ্ছে, ওনাকেই শুধু কুকুরগুলা ফোকাস করত, যখনই যেত শুধু ওনাকেই ফোকাস করত, আর কাউকে অচেনা মানুষ গেলেও ফোকাস করত না। কুকুর সাধারণত অচেনা মানুষ দেখলে খুব বেশি তৎপর হয়ে যায়, যে মারা গেছে সে আর একজন অপরিচিত মানুষ, অপরিচিত মানুষটাকে কিচ্ছু বলবে না, কিন্তু ওনাকে দেখেই সে, যদিও তাকে বছরের পর বছর কুকুরগুলো দেখছে, কোনোদিন কিছুই রিয়্যাক্ট করেনি।
বুঝতে পারছিস কি হচ্ছে ঘটনাটা? মানে এই ক্ষেত্রে মনে হচ্ছে যেন তারা টের পাচ্ছে,
টের পাচ্ছে সামথিং, তারা টের পাচ্ছে। ওকে, যাই হোক, আমরা এবার আরো একবার জয় ভাইয়ের কাছে যাই। আমরা বেশ দুজনেই কিছু অভিজ্ঞতা শেয়ার করে ফেললাম সবার সঙ্গে, তো একটু আপনাদের অভিজ্ঞতা শুনতে বসছি। আপনার অভিজ্ঞতা আর কোনো কিছু?
জি ভাইয়া, আমার একটা গ্রামের ফ্রেন্ড আছে, ওর সাথে আমার অনেকদিন পর দেখা হয় ওই দিন। আমার বলতেছি কি এতদিন কইছিলি, ও বলতেছে দোস্ত আমার শরীরটা অনেক ভালো ছিল না, অনেক অসুস্থ ছিলাম আমি, কারণটা আমি জানতে চাইলাম ঈদের পর ওর সাথে দেখা। তো ঈদের যে রোজার মাসটা যায় ওই সময় আমার ফ্রেন্ডটা, ও পড়ালেখা করে না, দোকানে জব করে, তো ওই রোজার সময় ভাইয়া জানেন যে তিনটা চারটা পর্যন্ত ওই সময়
কাজের পরিমাণটা বেড়ে
যায়, চাপ থাকে। আর এটার দিকে বাসার দিকে রওনা হয়েছে, তো বাসার যে রাস্তাটা এই রাস্তাটা ধরে আসতেছে, রাস্তার একটু দূরে বামে কলে একটা অল্প বয়সের একটা মেয়ে, যাকে ও কখনো দেখে না, ওইখানে আগে ঘোমটা দেওয়া একটা কলটা আর কি চাপতেছে।
আচ্ছা,
তো কলটা চাপতেছে যে
কলটা কেন মানে
শুধু চাপতেছে আর কলে পানি ভরতেছে, কোনো কিছু নাই নিচে। তো জিজ্ঞেস করতেছে কলটা চাপতেছে, কলটা ছিল আবার আমাদের মসজিদের পাশে, মসজিদের কলেটা মসজিদ চাপতেছে ও মহিলাটা। তো জিজ্ঞেস করতেছে আর কিছু বলতেছে না, এই ঘুমটা দেওয়া মহিলাটা।
আচ্ছা,
তাদের অনেকবার জিজ্ঞেস করার পরে সামনে গিয়া একটু জোরে চিৎকার দিছে আর কি, গালাগালি অবস্থা, এটা চাপতাছেন কি লিগে, এটা কি কারণ? পরে মহিলাটা ভেয়া যখন ওর দিকে তাকাইছে, বিকট একটা ফেস, ভেয়া চোখ আগুনের মতো লাল হইয়া ওর দিকে আসতেছে, এক বিকট অবস্থা। ও চিৎকার দিছে, পরে মসজিদের যে হুজুর ছিল, হুজুরের রুমটা ওই পাশেই, হুজুর বের হয়ে আসে, ওর সাথে কথা বলে তুমি এরকম চিৎকার দিছ কেন? তারপর জিজ্ঞেস বললো যে এই ঘটনা হুজুর। পরে ওকে জিজ্ঞেস করলো কই, কেউ তো নাই এখানে, এ ছিল ভাই বন্ধুর ঘটনাটা। ও তারপর ওই লং টাইম অনেক দিন অসুস্থ ছিল,
হুজুরকে নিয়ে আসছে যখন এখানে এসে আর কাউকে
দেখে নাই ভাইয়া।
ওকে, যাই হোক, আপনার ঘটনাগুলো মোটামুটি ছোট হলেও একটা পয়েন্টে এসে মোটামুটি আমি সিমিলার পেলাম। আই থিঙ্ক আমরা দুজনেই খুব মানে কাউকে ক্ষতি করার তেমন কোন চেষ্টা করেনি, ভয় দেখিয়েছে।
হুজুরের ওই যে হুজুরটারে ডাকছে, হুজুরটার একটা এই ঘটনা ছোট, হুজুরটা আর কি জিন টিন এসবে আর কি বিশ্বাস বিশ্বাস করে এবং ছোট একটু মানুষের আসর করে,
জিন ছাড়িয়ে
দেয়। জিন ছাড়িয়ে দেয় দেন আমাদের নদীর ওই পারে চর চরে গেছে একজন একটা রুগীকে করতে, রুগীকে ওটারে ওষুধ টুষুধ দিয়ে তাবিজ টাবিজ দিয়ে রাত্রে আস্তে আস্তে বারোটা, তাদের এই সুতার খালটা পড়বে ওখান দিয়ে নদীটা পার হইলি, এই সুতার খালটা পরে নৌকা পার হইয়া ওনার সাথে আবার ওনারা আমাদের এলাকার এক বড় ভাই উনি গেছে, নৌকাটা পার হইয়া যখন ওনারা একটা গার্লস স্কুল আছে নদীর পাশে, গার্লস স্কুলটার ধরে হাঁটতেছে, হুজুর ওই বড় ভাইটার বলতেছে আপনি আমার হাতটা একটু ভালো করে ধরেন, উনি ভালো করে ধরছে। পরে কিছু দূর যাওয়ার পর হুজুর একটু চুপ হয়ে গেছে আর ধারে গেছে, তো হুজুর ধারে কিছু বলে না, বলতেছে আমরা ওইখানে গেছিলাম উনি ওই বড় ভাইটার সাথে না, নিজে নিজেই বলতেছে আমরা ওই পার গেছিলাম একটা রুগী দেখতে, এই রুগী দেখে আসলাম এখন, কিছু বলতে খালি একটু পর পর চুপ হয় আবার অ্যান্সার দেয় যে আমরা ওইখানে গেছিলাম এই করতেছি। তো ওই লোকটা পুরা অদ্ভুত হয়ে গেছে কি হুজুর কার সাথে কথা বলতেছে, তো যখন উনারে নিয়ে হুজুরের রুমে আসছে, তো হুজুর উনি এটা নিয়ে ই হয়ে জিজ্ঞেস করছে হুজুর কার সাথে কথা বলছেন আপনি, তোমারে বললে তুমি ভয় পেতাম, আমার ওইখানে যে স্কুলটা দেখতেছো ওই স্কুলের মধ্যেই ওনারা থাকে দশ বারো জন, আমার জিজ্ঞেস করতেছে তো রাতে তোমরা কোথায় গেছো, এই জায়গাটা তো ভালো না।
দশ বারো জন থাকে মানে কারা জিন?
দশ বারো জন, প্রায় দশ বারো জনের বেশি ওই স্কুলটায় থাকে
জিন।
জিন?
আচ্ছা, ওখান থেকে জিজ্ঞেস করছিল,
জিজ্ঞেস করছিল এত রাতে কোথায় গেছো, জায়গাটা
হুজুর থেমে থেমে যে কথা বলছিল উনাদের সঙ্গেই কথা বলছিল। তো জয় ভাইয়ের কাছে থেকে রেহান আজকে আমরা বেশ কয়েকটা ঘটনাই শুনলাম, ছোট ছোট করে হলেও
বেশ কয়েকটা ঘটনা।
ওকে, অনেক ধন্যবাদ জয় ভাই যে আপনার এই ঘটনাগুলা আমাদেরকে শুনিয়েছেন এবং বিশেষ করে এমন একটা স্পটের সঙ্গে একটু পরিচয় করে দিয়েছেন, এটার জন্য অনেক ধন্যবাদ।
তো জয় ভাইয়ের গল্প তো শুনলাম, তবে জয় ভাই তো একমাত্র পার্সন না, আমাদের সাথে আরো কিছু অতিথি আছে যাদের কাছ থেকে আমরা তাদের কিছু এক্সপিরিয়েন্স শুনবো কিংবা তাদের পরিচিত কারো এক্সপিরিয়েন্স তাদের কাছ থেকে শুনবো।
এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এই মুহূর্তে আরো একজন বন্ধুকে পাচ্ছি যে কিনা এই এলাকার,
একই
এলাকা,
তো একই এলাকার, ভালোই হয়েছে যে এলাকায় আছি সে এলাকার মানুষ বলবে, এটাই তো স্বাভাবিক।
ওকে, না ঘটনা হয় কি মাঝে মাঝে আমরা যে এলাকাতে যাই সে এলাকার অনেক সময় কাউকে পাই না, অন্য এলাকায় নিয়ে যেতে,
আবার দেখা যায় যে অনেক সময় যেটা হয় যেটা খুব দুঃখজনক যে কোন একজনের কাছ থেকে আমরা হয়তো জেনে নেই যে কোন জায়গাটাতে উনি এক্সপিরিয়েন্সটা করেছিলেন, পরবর্তীতে দেখা যায় যে আমরা অনেক কষ্টে সেখানে পৌঁছে চাচ্ছি, কিন্তু তখন আর তাদেরকে কন্ট্যাক্ট করাটা হয়ে ওঠে না,
হয়ে ওঠে না,
which is very sad. ইচ্ছে করে মাঝে মাঝে, বাট আমাদের টাইমটা এত রাতের গভীরে থাকে এবং এত সকালে আমরা ব্যাক করি যে আসলে ওই সময়টাতে কাউকে
চাইলেও অনেক সময় হয়ে ওঠে না.
সেটাই.
যাই হোক, আমরা সৌভাগ্যবশত আজকে দুজনকেই পেয়েছি একই এলাকার. ওনার পরিচয়টা একটু আমরা ওনার কাছ থেকে জানি.
ভাই একটু পরিচয়টা আপনার.
আমার নাম রাহিত, আমি নারায়ণগঞ্জ ইউনিভার্সিটি থেকে.
আচ্ছা,
অনার্স ফার্স্ট ইয়ার পড়তেছে.
গুড.
তো আপনি আমাদের আজকে যে ঘটনাটা শোনাবেন, এটা কি এখানেই ঘটেছে, এলাকাতেই?
না, এই নারায়ণগঞ্জ এলাকার মধ্যে আর কি, মুন্সীগঞ্জ আর কি.
মুন্সীগঞ্জ
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 নারায়ণগঞ্জ থেকে একটু দূর.
মানে ভয়. আরো একবার বিরতির সময় হয়ে গেল. গল্প চলবে একেবারে গভীর রাত অব্দি, এবং যেখানে বিরতি নিতে চাই ঠিক সেখান থেকে বিরতির পর আবারও ফিরব. প্রিয় শ্রোতা, ডর শুনছেন আপনি। ডর হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেটা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে পুরো সপ্তাহব্যাপী রেকর্ড করে আপনাদেরকে প্রচার করা হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20. সুমন এবং রেহান রয়েছে অন দ্য স্পট. অনুষ্ঠান পরিকল্পনা এবং উপস্থাপনায় রয়েছে আমি আর জি কিবরিয়া, এবং আমার সঙ্গে রয়েছে সাউন্ড এলোবান. বিহাইন্ড দ্য স্ক্রিনে রয়েছে বিশাল একটি টিম. ঠিক 12:06 আমরা আবারও ফিরছি. ডর
FM 89.2.
সেখানে তারা গত সপ্তাহে ডটটি ধারণ করেছে, অর্থাৎ অন দ্য স্পট থেকে সুমন ও রেহান, এবং একই সাথে সাউন্ডের কাজ করেছে লোবান. প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে গল্পের ঠিক সেই জায়গাটি থেকে আবারও ফিরতে চাই যেখানে গল্পে আমরা বিরতি নিয়েছিলাম. এই ফাঁকে শুধু মনে করিয়ে দিচ্ছি, ডরে এসে আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া ভিন্ন ভৌতিক কিছু ঘটনা বলতে চান, তাহলে আসতে পারেন আমাদের ফোন নম্বরে. ফোন করে আপনার অতিভৌতিক ঘটনার সংক্ষিপ্ত রেকর্ড করতে হবে. আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892. আমি আবারও বলছি 09613892892. এখানে ফোন করার পরে আপনি 3 চাপ দেন, তারপর ফোন থেকে যে কথাগুলো আপনি শুনতে পাবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন. ফিরছি আমরা যেখানটায় বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকেই.
ওকে, এটা কত বছর আগে?
এটা প্রায় আপনার 17-18 বছর আগের ঘটনা.
ওকে, তো ঘটনাটা কি আপনার সাথে ঘটেছে নাকি অন্য কারোর সাথে?
না, ঘটনাটা অ্যাকচুয়ালি আমার মামির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা.
তাহলে চলেন আমরা সরাসরি ঘটনায় চলে যাই.
ওকে, আমার মামুতো বোন, যে নাম হলো সিনথিয়া, মাত্র মানে বেবি, একদম বাচ্চা, প্রায় 1 সপ্তাহের মতন হবে বয়স, বাসায় যখন রাত হয় ঘুমাইছিল আর কি মামি এবং আমার মামতো বোন সিনথিয়া. তো টিনের ঘর ছিল, যেহেতু গ্রাম এলাকা, ওখানে টিনের ঘর, দুটো রুম ছিল, এক পাশে আমার মামি, আমার মামতো বোন শুয়েছিল, তো আরেক পাশে মামির বাবা, মা আর বোন শুয়েছিল. তো আর তখন বিদ্যুৎ ছিল না, আর হ্যারিকেন আছে না, হ্যারিকেন দিয়ে আলো আর কি দিয়ে রাখছে.
আচ্ছা, আপনার মামাতো বোন সিনথিয়ার বয়স তখন 7-8 দিন?
7-8 দিন এরকম হবে আর কি. যে উইন্ডো ছিল জানালা, জানালার পাশে আমার মামাতো বোন, তার পাশে আমার মামি. প্রায় ঘন্টাখানিক পর, যখন রাত প্রায় 12:00-1:00 এরকম হবে, তো ঘন্টাখানিক পর দেখা যেতেছে যে অটোমেটিক কোন কারণ ছাড়াই আপনার হ্যারিকেনের আলো নিভে যেতেছে. তো মামি মনে করছে তেল
শেষ হয়ে
যাচ্ছিল. তো যখন মামি উঠবে, যখন করতে
যাবে
তেল আছে চেক করতে যাবে, তখনই হঠাৎ আবার আলো
বেড়ে গেছে.
তো এরকম 3-4 বার পর মামির বাম পাশে আমার মামতো বোন ছিল, সেও দেখতেছে অটোমেটিক আপনার ওই যে জানলার পাশে আস্তে আসতে সরে আসতেছে.
মানে আপনার বোন ওই সিনথিয়া জানলার
পাশে আপনার মানে অটোমেটিক সরে যাচ্ছে, মানে এজ ইফ কেউ টানছে. হ্যাঁ, তো মামি ফার্স্ট এড বুঝতে পারেনি, তো মনে করছে যে নয় বাচ্চা মানুষ, 9-6 বছর হয়তো ওখানে চলে গেছে. তো 2-3 বার এরকম হওয়ার পর টেনা টেনা আবার নিয়ে আসছে. জানলা খোলা ছিল, জানলার বাইরে ছিল আপনার কোন বাড়িঘর ছিল না,
জানলা খোলা ছিল,
জানলা মানে আপনার আগের দিনে জানালা তো ওই আপনার কাঠের জানালা ছিল, আপনার বাইরে যখন নামে দেখে বাস যা ছিল মানে বাড়িঘর ছিল না, প্রথম যেটা ফলো করছি যে কতগুলো চুল মানে মেয়ে মানুষের চুল যেরকম সেরকম চুল আর কি উঠতেছে। তো ফার্স্ট টাইম আমি এটা বুঝতে হয়নি, বুঝতে পারছি যে কিছু একটা সামথিং ইজ রং। তো যখন দেখতেছে চুল উঠতেছে তখন মানে দোয়া পড়া শুরু করছে আমি, যতক্ষণে না মানে সাইডটা চেঞ্জ করবে ততক্ষণই দেখতেছে যে জানালার যে শিক গুলো আছে মানে
মানে ওই কাঠের জানালাতে গ্রিল দেওয়া ছিল,
গ্রিল না কাঠি ছিল,
কাঠ দিয়ে
মানে ফাঁকা জায়গা ছিল আমাকে ধরা যায় এরকম। তো ধরে রাখছে কেউ, হাতগুলো দেখা যাচ্ছে বিশ্রী হাত একদম, ঠিক আছে। আর যে ধরছে উনি ছিল জানালা থেকে অনেক দূর, অনেকগুলা মানে হাতগুলা অনেক লম্বা হয়ে মানে জানালাটা ধরে রাখছে, বিশ্রী একটা হাত। আর অন্ধকার যেহেতু রাত একটা দুইটা এরকম বাজে, শুধু চোখগুলা দেখা যেতেছে মানে বড় বড় চোখগুলা লাল হয়ে জ্বলতেছে, মারি ছিল মুখটা, মুখটা বড় মানে দাঁতগুলা ঠিক আছে মানে মুখটা অনেক বড় করে ভেঙচে করে তার দিকে তাকে হাসতেছে, হ্যাঁ চোখগুলো দেখা যাচ্ছে। পরে ধোয়া পড়তে পারতেছে না, কিছুই করতে পারতেছে না। পরে অনেকক্ষণ পর আর কি জিনিসটা ঠিক হয়ে যায়, ঠিক হওয়ার পরে আবার সাইড চেঞ্জ করে পড়ার পর কোনো সমস্যা হয় না।
কিন্তু আমার কাছে একটা বিষয় অদ্ভুত লাগলো না, যে এত ছোট একটা বাচ্চা কিন্তু এত রাতের বেলা জানালাটা কেনই বা খোলা থাকবে
না? আসলে ওই যেভাবে বলছিলেন যে ওইখানে যেহেতু বিদ্যুতের ব্যাপারটা নেই, দেখা যায় যে বাচ্চার কমফোর্টের জন্য অনেক সময় যাতে একটু বাতাস আসা যাওয়া করে জানালার পাশে,
সেটা একটা, সেই জন্যই আমি প্রশ্নটা করছিলাম। না হলে মানে এটা আসতে পারে যে এটা ন্যাচারাল কি স্বাভাবিক কিছু না,
সাধারণত আমরা রাতের বেলা ভয় পাই আর না পাই বাচ্চাদেরকে আমরা জানালা দরজা থেকে দূরেই রাখি,
সেটা করা হয়। সেই জন্যই আমি একটু প্রশ্ন,
পরে যখন মানে সবকিছু ঠিক হয়ে যায় অটোমেটিক আবার আলো হারিয়ে গেলে আলো অটোমেটিক বেড়ে যায়। পরে সকালবেলা ওনাদের শেয়ার করা হয় যে ঘটনার এই ব্যাপার হয়েছিল,
তখন যে উনি বলছিল যখন হারিকেনের আলোর ব্যাপারটা, এটা কিন্তু প্রথম দিকে আমার কাছে কোন অদ্ভুত কিছুই মনে হয় না, কারণ স্বাভাবিক তেল যখন শেষের দিকে চলে যায় এরকম হয়, এবং আমরা জানি যে আগুন নেভার আগে হঠাৎ
ঘরে
জ্বলে ওঠে, তো সেটা আমি ভেবেছিলাম স্বাভাবিক, কিন্তু পরবর্তীতে যে ঘটনা শুনলাম অন্যরকম হয়ে গেছে।
সেটাই আমার কাছে খুব অবাক লেগেছে যে পুরো ঘটনাটা ঘটার পরে হারিকেনের আলোটা আবার বেড়ে গেছে,
বেড়ে গেছে,
তার মানে কিন্তু বাইরের যেই জিনিসটা সেটা যেটাই যাই হোক না কেন সে কিন্তু সেই আলোটাকে কন্ট্রোল করেছে যাতে করে তাকে ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করা না যায়।
সেটাই
আমার আরো একটা স্টোরি ছিল। তো এই স্টোরিটা ঘটছে আমার কাজিনের ফ্রেন্ড, নামটা ছিল সুমন।
ওকে, সামহাউ কোইনসিডেন্সলি মিলে গেছে।
ওকে, তো উনি আর কি যখন এসএসসি পরীক্ষার এক্সাম দেয়, তো সিন্স 2012 এরকম ভাবে পরীক্ষা দিয়ে আপনার পরীক্ষা শেষ, অনেকেই পরীক্ষা দিয়ে আপনার ওই যে চিল্লা টিল্লা তাবলিক এরকম
ওই একটা বড় একটা ছুটি পায়,
ছুটি পায়, ছুটি তো ছুটিতে ওনারা আর কি এলাকা থেকে এক জায়গায় আর কি তাবলিক আর কি চিল্লা একটা মসজিদে ই করে আর কি, ওইটা আর কি গ্রাম এলাকায় পড়ছে, 8-9 মধ্যে সব একদম ক্লোজ হয়ে যায়, একদম দোকানপাট সব বন্ধ হয়ে যায়, কিন্তু দুই একটা দোকান হয়তো খোলা থাকে। তো উনি একটু নটি টাইপের ছিল, দুষ্ট টাইপের ছিল, মজা করতে ভালোবাসত আর কি, 9-10 এরকম পরে আপনি স্মোকিং করতো, স্মোকিং করার জন্য রাস্তায় বেরোতো। তো ওই সুবাদে আর কি দুই একজন ওখানে ফ্রেন্ড পরিচিত হয়ে যায়। তো পরিচিত হওয়ার পর উনি ওনাদের বলতেছে যে আমি তো এখানে আসছি, তো আমাকে কিছু মানে তোমাদের এরিয়াটা একটু ঘুরে দেখাও, বা হন্টেড প্লেস যেগুলো আছে, যেহেতু রাত হয়ে গেছে হন্টেড প্লেস যেগুলো আছে একটু ঘুরে আমাকে একটু দেখাও। তো বলতেছে যে হন্টেড প্লেস আছে কিন্তু ওইটা একটু বেশি হন্টেড, যাওয়ার কোন দরকার নেই। তো উনি ফোর্স করছে যে না নিয়ে যাও, এক্সপিরিয়েন্স করে যাই কিছু একটা। তো বলতেছে আচ্ছা কালকে রাত্রে 9 দিক দিয়ে আমি ফোন দিবো, তুমি এসে পড়ো। পরের দিন আপনার 9:30 দিক দিয়ে ওনার রওনা দিছে, উনি ছিল উনি আর দুইটা ফ্রেন্ড ওই এলাকার। তো দুজন হাঁটতেছে, তা বলতেছে যে আল্লাহ আল্লাহ করতে করতে যাও, কখন কি ঘুরতে যায় কিছু বলা যায় না, কারণ অনেক হন্টেড প্লেস আর কি। হ্যাঁ, তো ওনার যাইতেছে, ওনার হাতে একটা মোবাইল ছিল যে ফ্রেন্ড বড় ভাই, উনি মোবাইল টিপতেছে এবং ওই এলাকার যে দুজন, একজন সামনে ছিল একজন পিছনে ছিল তার। তো রাস্তাটা ছিল এরকম যে একটা মাটির রাস্তা আর দুই পাশে বাঁশঝাড় গাছ। হ্যাঁ, তো উনি হাঁটতেছে হাঁটতেছে, তো বলতেছে যে কোনো ভয় পেলে মানে ই করবি না, ও সামনে যে বলতেছে ভয় পেলে চিল্লা পাল্লা করবি না, মানে ন্যাচারালি থাকবি,
স্বাভাবিক
থাকার কথা বলতেছে। তো হাঁটতেছে সামনে একজন পিছনে একজন, তো হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে যে ছিল সে উমা গোকে একটা শাউট করে পিছনে দৌড় দিছে, যে বলছে যে চিল্লাবে কম, উনি
নিজেই
উনি আবার সামনে না তাকে পিছনে তাকাইছে, পিছনে তাকায় দেখে পিছনে যে ছিল উনিও দৌড়।
হ্যাঁ,
উনি একা আছে, সামনের দিকে তাকাইছে, সামনের দিকে তাকায় দেখে আপনার একটা 7-8 লম্বা একজন, তার রয়েছে একদম হোয়াইট কালার ড্রেস, আপনার চুলগুলা ছিল একদম পা পর্যন্ত। হ্যাঁ, আর বুকের মাঝখানে একটা ছিদ্র, ছিদ্রটা দিয়ে আপনার পিছনে একটা দোকানের বাতি জ্বলতেছে, এটা দেখা যেতেছে, বলতেছে আয় আয়, আঙ্গুল দিয়ে নাড়া দিয়ে বলতেছে আয় আয়।
মোবাইলটা আর জোতা মানে দৌড় দিছে তো জোতা খুলে গেছে জোতাটা আর মোবাইলটা ফালাই দৌড় যেহেতু নতুন রাস্তা খুঁজে পাইতেছে না তো পরে কোনো ভাবে আর কি সামহাও ইয়া তিনজন একত্র হইল পরে ওই দিনকে আর হুজুরকে কিছু বলা হয় নাই যেহেতু হুজুর বকাশা করতে পারে পরের দিন আর কি গ্রামবাসীকে জানালো পরে বললো যে প্লেসটা হন্টেড কিছু একটা ঘটনা ওটার সাথে আছে রিলেটেড ওখানে যাওয়াটাই
না যাওয়াটাই
না যাওয়াটাই বেরোচ্ছে
এই ছিল
So that was the story from Rahid. Okay, আরো অনেক ঘটনা আমরা শুনবো আজকে
এবং অনেকেই অপেক্ষা করছে
অনেকেই অপেক্ষা করছে
আমরা আর একটু
Let's move
আগে বাড়ি
to the next story. Alright then, আবারও গল্প নিয়ে হাজির আছে আমাদের সাথে কেউ কেউ আর গল্পের সাথে সাথে আমরা তো আছি অর্থাৎ আমি রেহান আর
আমি সুমন আছি হয়তো বা আমাদের সাথে আরো কিছু আছে ইনভিজিবল কিছু আছে জানি না কারণ এমন একটা জায়গার মধ্যে আছি ইনভিজিবল যদি কিছু থেকেও থাকে আসলে আইডেন্টিফাই করা সম্ভব না
এবং ইনভিজিবল বলতেই যে মানে আমি এটা ইদানিং বলি একটা বই পড়ার কারণে এটা বলি যে ইনভিজিবল বলতেই কিন্তু অপবিত্র নয় অনেক সময় পবিত্রতার এমন শিখরে কিছু মানুষ পৌঁছে যায় তাদেরকে হয়তো আমরা পবিত্র বলে দেখতে পাই না যাই হোক অত গভীর কথায় না যাই আমরা গল্প শুনবো এখন গল্প শুনবো কাছ থেকে বেলাল ভাইয়ের কাছ থেকে
ওকে বেলাল ভাই একটু পরিচয়টা আপনার কাছে পুরো নামটা শুনি কি করছেন কোথায় থাকছেন একটু জানি
হ্যাঁ আমি আমার নাম মোহাম্মদ সাইফুর রহমান বেলাল
থাকেন কোথায় এখন বর্তমানে কোথায় আছেন
আমাদের বাড়ি মুন্সিগঞ্জ গ্রামের বাড়িতে আর ঢাকা বনগ্রাম থাকি
বনগ্রামে কি করেন আপনি
আমি ল্যান্ডের ব্যবসা করি
ল্যান্ডের ব্যবসা করছি
আচ্ছা আচ্ছা
ওকে কোন ভুতুরে ল্যান্ড ট্যান্ড বিক্রি করছেন এই পর্যন্ত
না না ওরকম কোন খোঁজ পাইনি
আচ্ছা আচ্ছা যাই হোক তো বেলাল ভাই আমরা মানে যেইখানে আপনার শুনেছি আগে কথা হয়েছে আপনার সঙ্গে কয়েকটা ঘটনা আছে তো আপনার প্রথম একটা ঘটনা আছে যেটা আমরা জানি যে আপনার লাইফে অনেক প্রভাব ফেলেছে এই ঘটনাটা তো সেই ঘটনাটাই আমরা প্রথম শুনি
আসলে সুমন ভাই বলতে গেলে কি যে আমার লাইফে যে প্রথম ঘটনাটা বাস্তব মানে এটা সবসময় আমার মনকে নাড়া দিয়ে যায় মানে এরকম ভাবে নাড়া দেয় যে মনে হয় যে কাউকে যদি আমি এই কথাটা বলতে পারতাম বিশ্বাস করাইতে পারতাম যে এরকম এরকম ঘটনা
বিশ্বাসটা আসলে তো আর জোর করে কাউকে বিশ্বাস করানো যায় না কিছু বিশ্বাসটা সবার উপর ছেড়ে দিয়ে আমরা শুনছি ওকে আমরা শুরুটা কিভাবে হলো একটু প্রথম থেকে
শুরুটা হলো কি যে আমাদের এলাকারই একটা মেয়ে আর কি আমার ছোট পরিচিত কিন্তু আমার ছোট বোনই তো ওকে মিরপুর বিয়ে দেওয়া হয়
আচ্ছা
তো এইভাবে অনেকদিন চলে যেতেছে তারপরে দেখা গেছে যে ওদের সংসারে একটু ছোটখাটো ঝগড়া ঝামেলা এরকম একটা অবস্থা
আচ্ছা
তো দেশে বাড়ি তো যায় মুন্সিগঞ্জ আবার মিরপুর চলে যায়
ওকে
তো একটা আমি শুনলাম যে ও খুব চিকরা পাকড়া করে ব্যথায় খুব চিৎকার করে
ব্যথায় বলতে কি ধরনের শারীরিক ব্যথা
শারীরিক ব্যথা মানে আমাকে বাঁচাও আমি মরে গেলাম আমি আর বাঁচবো না আমার খুব যন্ত্রণা
হঠাৎ করে
এটা
এটা কত সালের দিকে
এটা 2006 সালের দিকে
আচ্ছা আচ্ছা তখন ওনার বয়স কত
তখন ওনার বয়স 30 হবে 28-30 এরকম হবে
ওকে তারপর কি হলো
তারপর আমরা ও এলাকার মানুষ মিরপুর গেলাম তারপর ওই মেয়ের বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে তা আমরা সবাই ওইটা একটু ই করতেছি যে কি ব্যাপারটা কি তা আমার বড় ভাইও ছিল ওই মেয়ের মা ওখানে গিয়েছিল সবাই ওখানে থাকা অবস্থায় দেখলাম যে ওই অবস্থা মানে চিকরাচিকরি করতে করতে ডুলে হয়ে যায় আর কোনো সেন্স থাকে না এরকম অবস্থা প্রতিদিন দুইবার তিনবার এরকম হইতেছে
কোন নির্দিষ্ট সময় নাকি
নির্দিষ্ট সময় না মানে নির্দিষ্ট সময় বলতে সন্ধ্যাটা নির্দিষ্ট ঘুরত সন্ধ্যা
মানে সন্ধ্যার পরে হবেই
হ্যাঁ সন্ধ্যার পরে এরকম হয় আবার দুপুরে কোন সময় এরকম হয় ভোর দুপুরে
আচ্ছা আচ্ছা ভোর দুপুরে
ভোর দুপুরে
ওকে
চলতেছে চলতেছে তো সবাই করলো তো বড় ভাই বললো যে ওর হার্টের সমস্যা আছে বা অন্য কোন সমস্যা আছে ডাক্তার কাছে নিয়ে যায় তো মিরপুর 2 নম্বরে
কয়দিন যাবৎ এই সমস্যাটা চলতেছিল
এটা প্রথম প্রথম 10-12 দিন যাওয়ার পরেই এটা
10-12 দিন পর আপনারা ডাক্তারের কাছে
নিয়ে আত্মীয় স্বজন গেলাম কি সবাই যাওয়ার পরে বললো যে তো ডাক্তার দেখাই হার্ট ফাউন্ডেশন গেল গিয়ে ডাক্তার দেখানোর পরে ওখানে দেখলো যে কোনো হার্টের কোনো সমস্যা নেই নিশ্চিন্ত হইলাম যে হার্টের কোনো সমস্যা নেই তারপর আরো কয়েকটা সন্দেহ করে ওইটাও কি করলো তো কোনো সন্দেহ নেই
মানে আরো কিছু পরীক্ষা
নিরীক্ষা করার পরে দেখলো যে যার থেকে এরকম ব্যথা হইতে পারে ওরকম কোনো সমস্যা নেই ডাক্তার মেডিকেল তো এরকম এরকম চলতেছে অনেকদিন এখন আমি সবাই চিকরাচিকরি করে হুড়স্থুল করি কিন্তু আমি একটু অন্যদিকে চিন্তা ভাবনা করি যে ব্যাপারটা কি মানে সবার সাথে হইচই করে হুড়মুড় করি না একটু দূরে দাঁড়াই থাকি যে ব্যাপারটা কি তখন আমি লক্ষ্য করতে পারলাম যে ওর ব্যথাটা হয় মানে খুব চিৎকার, হঠাৎ করে ভালো হয়ে যায়, ভালো হয়ে কিছু বলতে পারে না যে আমি এখানে কেন, এত মানুষের ভিড় কেন, এরকম কথা বলে।
এতক্ষণ যে সে ব্যথায় চিৎকার করছিল এটা সে বলতে পারে না,
এভাবে তো স্বাভাবিকভাবে বলে যে আমার এখন আর ব্যথা নাই বা কমতেছে বা এরকম কিছু, এরকম কিছু না, হঠাৎ করে হুশ হয়ে বলে যে আমি এখানে কেন, সবাই এত মানুষ কেন, এরকম
যখন ব্যথা করে তখন সে আর সে থাকে না,
সে থাকে না।
ওকে,
তখন আমি কয়েকবার এরকম ব্যথা দেখার পরে আমি বললাম যে ওকে মুন্সিগঞ্জে নিয়ে চলেন, ওখানে গেলে হয়তো, আমার আগের একটু ধারণা ছিল এসব সম্বন্ধে, তো ওইটি বললাম বড় ভাইদের কানে কানে চুপচাপ বললাম যে ওকে মুন্সিগঞ্জে নিয়ে যান, মুন্সিগঞ্জে নিলে স্থানান্তর করলে ফকির দেখাইলে হয়তো ব্যাপারটা ধরা পড়তে পারে।
আচ্ছা আচ্ছা,
তো ওনার হাজব্যান্ড
আসলে মানে এই ক্ষেত্রে একটা জিনিস বলা প্রয়োজন যে এখানে কিন্তু যে ব্যাপারটা আমরা সবসময় চাই শুনুন সেটা ঘটেছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে আগে
আগে
এগিয়ে যাওয়া হয়েছে, তারপরে পরবর্তীতে যখন কোন উপায় না পাওয়া গেছে তখন এ ধরনের চিন্তা করা হয়েছে। খুবই সুন্দর,
আমরা বারবার বলি যে এই ধরনের কোনো কিছু ঘটলেই আগেই যেন এই
মুন্সিগঞ্জে নিয়ে গেলাম, মুন্সিগঞ্জে নিয়ে যাওয়ার পরে ওই বাড়িতে থাকলো, ওর মার বাড়িতে, কিন্তু যখন আমরা কানাঘুষা করি যে ওকে একটা ফকির দেখা হবে, একটা হুজুর দেখা হবে, তখন বাঘের মতন চেতা যায়,
মানে ওনার সামনে এটা করলেই উনি শুনতে পারলেই
আমার কিছু হয় নাই, আমি চলে যাবো, আমাকে এখন দিয়ে আসেন, নাহলে আমি একা চলে যাবো, এরকম অস্থিরতা দেখে। তো ওর আড়ালি আমরা ই করি, তো একদিন আগে হুজুর খুবই ঠিক করে বললো যে আমাদের এত টাকা দিবেন, আমরা এটা ই করে দিব, এটা যেই হোক, যে জিনটিন যেই হোক আমি এটা সরাই দিব, মানে ওরা এটা বুঝতেছে যে এটা উপরই কোনো বেলা, দুজন হুজুর নিয়ে আসছে, হুজুর নিয়ে এসে ওই প্রাথমিক একটা চিকিৎসা বলে তাবিজ দেয় ই করে, যে আমরা কয়দিন দেখবো যে ওরা কি অবস্থা, তারপর এটার চিকিৎসা নিব।
আচ্ছা,
তো ঠিক আছে, এই অবস্থায় উনি আসলো, আইসা ওনারে দেখা ঠেকা জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, ঠিক জিজ্ঞাসা করাটার পরে কোনো উত্তেজিত হয়নি, তাই তাবিজ দিয়ে গেল, বললো যে আমি সাত দিন পর আবার আসবো, ওই সাত দিন পর আবার ওই হুজুরের সাথে দেখা করার পরে হুজুরে বলতেছে যে এই চিকিৎসা আমি করবো না। কেন করবেন না, মানে বুঝেই যাইতেছে, মানে এদিক দিয়ে নীলা ফুলা হয়ে রয়েছে, ফোড়া টোড়া হয়ে রয়েছে, চেহারা অন্যরকম, হ্যাঁ হুজুর চেহারা অন্যরকম হয়ে গেছে, তখন আমরা নার্ভাস হয়ে গেলাম যে একটা হুজুর মানুষ এর এই অবস্থা হয়ে গেল,
হঠাৎ করে এটা হয়ে গেছে,
হ্যাঁ ওই হঠাৎ করে এই অবস্থা হয়ে গেল, আর রাত্রে নাকি খুব এর বিরক্ত করে, যেমন চকি নাড়া চাড়া চকির থেকে ফালাই দিতে চায়, এরকম একটা অবস্থা, তখন বললো যে আমি এটা পারবো না, এটা আমার থেকে অনেক উপরে, একে আমি বস করতে পারবো না বা কিছু করতে পারবো না, ওই হুজুর এরা এরা চলে আর কি। তখন ওই মুন্সিগঞ্জে তারা রাখলাম অনেকদিন, ওই বাড়িতেই থাকলো ইসুফ ফকির নামে একজন খুব নাম করা ফকির আর কি, ওনার যারে ধরে ওর চিকিৎসাটা শেষ করেই দেয়। তো অনেকদিন থাকলে একটা আলোচনা হয় না, এরকম আলোচনা হইতে 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 আরেক ফকির পাইলাম আর কি, সন্ধান পেলাম ইসুফ ফকির, তো ওনাকে নিয়ে আসার পরে মানে উনি বসলো আমাদের সাথে, একটা কন্ট্যাক্ট আসলো, তাহলে ওর ওই কালো সুতা আছে না, কাইজান যেটা বলে গ্রামের ভাষায়, ওই কালো সুতা দিয়ে হাতের আঙ্গুলে বাঁধলো, ইয়ে বাঁধলো, পায়ের আঙ্গুলে বাঁধলো, এভাবে বাইন দেয়া, তারপর সর্ষে পরে দিয়ে বাড়ির চারিদিকে আর কি করে দিল, ছিটাই দিতে পড়ল,
তেলগুলা ছিটাই দিল,
সরিষা ছিটাই দিয়ে বললো যে এটার ভিতরে আমি আটকে ফেলাইলাম, এর বাইরে যেতে পারবো না।
আচ্ছা আচ্ছা,
তো ওই অবস্থায় উনি
যেতে পারবে না, মানে ওই মেয়েটি যেতে পারবে না,
না মেয়েটি না, ওই যে অর শরীরে অশরিক ভাবে যে
যেটা ভর করেছে সে যেতে পারবে না,
যে ডাকলি ওকে পাওয়া যাবে ওর যেতে পারবে না। তো ওখানে বসলো, বসে মানে আমরা চারিদিকে বড় একটা রুম, ওটার মধ্যে বসলাম, মানে আমাদের ওই মেয়ের ঘনিষ্ঠ যারা এরাই আর কি, নাহলে তো এইভাবে অনেক ভিড় হয়ে যাবে, যে কি জিনিসে বসলাম, বসার পরে তো উনি এভাবে একটা ছবি আঁকলো পাকের ভিতরে চক দিয়া, মানুষের মাথার মতো,
আচ্ছা আচ্ছা, মানে ফ্লোরের মধ্যে একটা মানুষের মাথার মতো,
হ্যাঁ হ্যাঁ, এইভাবে আইকা ওখানে যেখানে নিয়ে ওই বাড়ি দেয়, মানে একটা লাঠি আনছে আবার সাথে, ওই আইকা থেকে মন্ত্র কি পড়ছে উনি জানে, আপনারা জানে আর উনি জানে, ওটার মধ্যে বাড়ি দেয়, যেমন কানে বাড়ি দেয়, ওই মনে করেন যে ওই মেয়েটা মনে করেন ফালদা দুই হাত উপর উঠে যায়,
মানে কি
আপনাদের সামনে ঘটছে,
আমাদের সামনে এগুলি ঘটতেছে, মনে করেন ওর খোপার যে যে এভাবে লাগা, এইগুলি সিটে আরেকদিকে পড়ে যায়, ওদিকে বাড়ি দিবে, এরকম একটা অবস্থা হয়ে গেল,
মানে রেহান ঘটনাটা কি এমন, আমি যতটুকু বুঝতে পারছি যে এরকম ফ্লোরের মধ্যে যেই ছবিটা এঁকে উনি ফ্লোরের মধ্যে বাড়ি দিচ্ছে, কিন্তু মেয়েটার গায়ে
এফেক্টটা হচ্ছে,
দিস ইজ মানে এরকম ব্যাপারটা,
এটা হচ্ছে কমপ্লিট ভুডু অ্যাক্ট,
রাইট, আমি সেটাই বলতে যাচ্ছিলাম,
ভুডু মানে বান মারা যেটাকে বলে অনেক সময়, ঠিক সেভাবেই কাজটা হচ্ছে, এবং এটা আমি প্রথম শুনলাম কারো সামনে বসে এটা হচ্ছে, এতদিন শুধু গল্পই শুনেছি,
গল্পই শুনছি,
ওকে, তারপরে
এই জিনিসটা আমাদের খুব মজা লাগতেছে না, মানে আমাদের খুব অস্থির করে ফালাইতেছে যে এরকম হইতে পারে,
কিভাবে সম্ভব?
এগুলো আমার নানি দাদির কাছে আগে শুনছি, কিন্তু এখন বাস্তবে দেখা।
রাইট, আচ্ছা।
তো এরকম অনেকক্ষণ বাইরে জানানোর পর, অনেকক্ষণ বাইরে টানার পর, মানে ওই ইয়েই হয়ে হরান হয়ে গেছে, ফকির
ফকির হয়।
ফকিরের বয়স মনে করেন প্রায় 65-70 হবে। তো ওই লোকও বাড়িতে বাড়িতে হরান হয়ে গেল। তাই একসময় বললো যে তাই ঠিক আছে, আমি যেই কাজ করে থেকে গেলাম তাই আমি আবার সাত দিন পরে আসবো, আমি আজকে নতুন চলে যাই। তারপর কিছু ওই ওনাদের নির্দেশ দিয়ে দিল, এটা বলে ছিল, উনি চলে গেল। তখন বিশ্বাস করবেন যে কিছুদিন পর শুনি যে উনি মানে রাত্রে কোথাও যান। আমরা এই ব্যাপারটা নিয়ে ভয় পাইতেছি যে আপনি
রাত্রে কোথাও
যান, কবিরাজ ইউসুফ ফকির
রাত্রে কোথাও যাইতে চান। আমরাও ভয় পাইতেছি যে উনি যে এরকম রাগান্তিত করে চলে গেল, না জানি কি ঘটে পড়ে। তো বললাম যে আপনি আমাদের বাসায় রাত্রে থাকেন। তো বললো যে না, আমার কোথাও থাকার নিয়ম নেই। আমার ছোট ভাই আছে, ছোট ভাই ওই কবিরাজকে আবার বাসায় দিয়ে আসলো প্রায় 3-4 মাইল দূরে। ওই যাওয়ার সময় মানে পোল দিয়ে উঠতে নিছে, গ্রামে পোল থাকে না পাকাপুর, পোল দিয়ে ওঠার সময় রিস্কাটা ভাঙ্গে ভেঙ্গে, মানে রিস্কার ওই রাস্তার সাইডে গড় থাকে না, এই গড়ের মধ্যে ফেলা দিচ্ছে।
তো আপনার ভাই সহ
তা এটা মানে অনুমান করলো যে এই জন্যই ওকে এই আলামতটা দেখাইলো, আমার ঘরে ফালাই দিছে। তারপর বললো যে ঠিক আছে, অন্য রিস্কা লয়ে চল। তারপর উনি নিজেকে ঠিক করে তারপর আবার অন্য রিস্কা চলে গেল। তো ছোট ভাই বললো যে এই ঘটনা। তারপর আবার আমরা 7 দিন পর খবর নিতে গেছি, আর এর মধ্যে ও কি করে জানেন, ও মানে কি যেমন আপনাকে একটা বা আমাকে একটা ঘুষে দিল এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। হ্যাঁ, ঠিক ও বাড়ির ভিতরে এরকম করে,
মানে অ্যাজ ইফ কেউ তাকে মারছে।
হ্যাঁ, মারছে। যেমন উনি একা আছে, দেখা গেছে যে এরকম সিনারি করতেছে। তারপর গিয়ে ধরলাম এরকম করছে কোথায়, কি হয়েছে, আমার তো কিছু হয়নি, মানে এরকম ব্যাপারগুলি। এরকম অনেকদিন চলার পরে ওই ফকির জানতে গেলাম
আবার সেই
ফকির, ওনার 7 দিন পরে আসার কথা ছিল, সেটা কি এসেছিলেন?
না, আসেনি, ওই সময় মতন আবার গেলাম। 7 দিন পরে যাওয়ার পরে তো উনি বললো কি যে দেখো দাদা, আমার শরীরটা বেশি ভালো না, আমি এখন তোমাদের ওখানে যাবো না।
শরীর ভালো না বলতে?
শরীর ভালো না বলতে মানে উনি তো একটু হার মানার ফকির না,
একটু বয়োজ্যেষ্ঠ বলেই হয়তো একটু শরীরের দুর্বলতা।
না না, হার মানার ফকির না, উনি উপরের লেভেলেরই। কিন্তু এই কথাটা যদি স্বীকার যায় তাহলে একটা,
আচ্ছা আচ্ছা,
এই জন্য
ডাইরেক্টভাবে উনিও এটা
ছেড়ে যেতে চাইতেছে, বলতে আমার শরীরটা ভালো না, আমি পরে যাবো, এরকম বললো। তা আবার পরে একটা সময় দিছে, ওই টাইমে যাওয়ার পর উনি মারা গেছে।
মানে এই ইউসুফ ফকির মারা গেছে কিভাবে?
ইউসুফ ফকির মারা গেল মানে এরে সন্দর্ভ সময় আর কি, উনি যখন আরেক জায়গায় কবিরাজি করে বাসায় যেতে লইছে, ওনাকে পেকির ভিতরে ওনাকে কি করে মারা,
কাদা পানিতে ফেলে ডুবিয়ে মারা হয়।
তার মানে আমরা দুজনের ঘটনা পেলাম, প্রথম জন মুখের মধ্যে যে কি হয়ে গেছে,
উনি ভয় পেয়ে,
প্রথম জন ভয় পেয়েছে বলে বেঁচে গেল, সোজা কথা, পরের জন ভয়টা না পাওয়া,
পরের জন ভয় পাইলো না, ওরে এত সাজা দিল, বুঝেন নাই, মারছে কতগুলো লিখে যে এরকম করে ফেলে।
তারপর কি হলো?
তারপর এরকম কদিন যায়, এখন মনে করেন সবাই খুব আতঙ্ক করে নিয়ে যে কি করা যায়, মানে একটা জীবন নিয়ে খেলাবেলা, সামনে দেখতেছি মরে যাওয়ার মতো অবস্থা, এই অবস্থা কি করা যায়। তারপর যে যেটা বললো ওখানেই যে, তারপর আপনার আমার এই যে এখানে চকবাজার বললো যে চকবাজার বড় মসজিদের হুজুর আছে, উনি যদি করে তাহলে সব। তা আমরা সবাই, ওর জামাই, আমার বড় ভাইয়ের নাম বাবর, আমি ওখানে গেলাম নিয়ে। ওই রাস্তার মধ্যে অনেক আলামত, মানে যেমন না যেতে চাইলে কেউ কে যদি জোর করে নেওয়া হয় এরকম একটা ভাবসা, মানে রিস্কের ভিতরে উঠবো না, পড়ে যেতে চাই, নেমে যেতে চাই, এরকম একটা ভাবসা। তো ওখানে নিয়ে যাওয়ার পর উনি সাত ঘাটের পানি দিয়া নানা রকমের একটা তদবির দিল, গোসল দিল, তারপর বললো, উনি বললো যে 1 মাস পর আমার সাথে এসে দেখা করবে। বিশ্বাস করবেন না যে এত বড় একটা হুজুর 1 মাস পরে গিয়ে দিয়ে উনিও নার্ভাস, উনিও এই চিকিৎসা আর করবে না।
হোয়াট ইজ দিস পাওয়ার? এই পাওয়ারটা কি?
মানে কি আমরা আজ 3 জন পেলাম,
হ্যাঁ,
যে একজন তো মারাই গেছে,
উনিও এই কাজটা করবে না।
কি বলেছে যে?
উনি বললো যে দেখো এটা আমার দ্বারা সম্ভব না, আর ওনারও এই মুখে নানা রকম লাল চক্রবক্র অবস্থা, মানে ওনাকে যেমন দেখছিলাম যে খুব একটা সুন্দর মানুষ, ইটি ওর পরে গিয়ে 1 মাস পরে গিয়ে দেখি যে ওর চেহারার ওই গ্লেসি নাই, উনি অন্যরকম হয়ে গেছে। তখন বলল যে বাবা আমি এটা করবো না চিকিৎসা, তোমরা অন্য কোথাও দেখ। এই অবস্থা করতে করতে মানে আর আমরা এটা শেষ কোথায় আর শেষ পাইতেছি না, বুঝছেন?
তারপর
তারপর ওই যে আপনি যে কথাটা বলছেন, ওইটি মনে হয়ে গেল যে তারপর সবকিছুর চক্রান্তে যে ওই হঠাৎ করে এসব করবো কেন, এটা তো ঠিক না, হঠাৎ করে এরকম উত্তেজিত বা এরকম 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 করবো কেন। তখন আস্তে আস্তে খবর পেলাম ওর জামাই বলতেছে যে আমার মা কিছু একটা করছে, কিছু একটা করেছে, বললো যে ওর কাছে স্বীকার গেছে যে তোমরা যখন মুন্সিগঞ্জ বেড়াইতে গেছিলা তখন আমার মা একটা হুজুর নিয়ে এসে বাড়ির ভিতর কি কি করছে, বলছে তোর ভালোর জন্য এরকম কি এরকম এরকম বলছে। তখন এই কথাটা লিয়াজু ধরতে 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 যে কে করতে পারে, মিরপুর এলাকার ভিতরে ওর হাজবেন্ড ছোট থেকে বড় হয়েছে, ও জানে, তো ওই অস্থির হয়ে গেছে। ওর জামাই এরকম অস্থির হয়ে গেছে যে ওর জামাই বলতেছে যে যদি কোনো শারীরিক কোনো কিছু হইতো, মানুষ হইতো, কিছু হইতো, তো আমার জেল হোক ফাঁসুক আমি ওইদিকে যেতাম না, আমি কোবাই কাইটা ফেলাইতাম, যে এরকম সাজা দিতেছে। তারপরে একটু খবর নিতে 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 দেখা গেল যে আপনার ভাসান টেকের এক ফকিরে এই কাজ করে, মানে জিন হাসিল করে
কুফরি করে,
হ্যাঁ কুফরি করে, জিন হাসিল করে কুফরি করছে। তখন এই মুহূর্তে আমি যে ওদের পাশে থাকি আমি খালি ওরা বিরক্ত করি, যখন আসে তখন ওই যে গ্রামে দেখি ক্যাঙ্গুল টিপ দিয়ে বলে ওই তোর নাম কি, ওই কি, ওই কি, এরকম বলে।
যখনই আপনি ওই বাসাটায় যান আপনি এই কাজগুলো করেন।
This track was downloaded from FusionBD.com.
Door mane bhoy. Aro ekbar biruti shomoy hoye gelo. Chotto ekta biruti dite chai. মাত্র চার মিনিটের এরকম ঠান্ডা শীতের রাতে যারা আমাদেরকে দর শুনছেন আজকে, বিশেষ করে অনেকেই একেবারে নির্জন জায়গায় বসে হয়তোবা শুনছেন, তাদের কি বলছি, দর একটি শক্তিশালী টিমের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আপনারা কখনো এই অনুষ্ঠানটির দ্বারা উৎসাহিত হয়ে আপনার নিজ এলাকায় কিংবা অন্য কোথাও কোনো হন্টেড প্লেসে বন্ধুদেরকে সাথে নিয়ে এরকম কোনো এক্সপেরিমেন্ট করবেন না, এতে করে যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। আমরা এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আনি, তার পেছনে থাকে বিশাল একটি টিম, অর্থাৎ আমরা যেখানে বসে এই ঘটনাগুলো ধারণ করি সেখানে হরহামেশাই আমরা বিভিন্ন রকমের ঘটনার মুখোমুখি হই, সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করি না, তার পেছনে বিশেষ একটি যুক্তি রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা মাত্র চার মিনিট পরে আবারও ফিরে আসব, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ডর ABC Radio, FM 89.2. ABC Radio, FM 89.2. রেডিও FM 89.2 এ মাঝরাতে শুনশান নীরবতায় যারা দর্দ উপভোগ করছেন তাদের জন্য আরো একবার বলে দিই দরের রেসিপিটি। একলা ঘর, অন্ধকার, শুনশান নীরবতা, রেডিওর একেবারে চমৎকার সাউন্ড, যদি সম্ভব হয় তাহলে জানালাটা হালকা করে খোলা রাখুন এবং উপভোগ করতে থাকুন বাংলাদেশে হন্টেড প্লেস ভিত্তিক প্রথম এবং একমাত্র ভৌতিক রেডিও অনুষ্ঠান ডর। আমরা ঠিক সেই জায়গাটিতে আবারও ফিরছি যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। তার আগে বলে নিই প্রিয় শ্রোতা, ডরের পুরো ফ্লেভারটুকু পেতে হলে চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2।
ডর যখনই দেখি যে ওই অস্বাভাবিক অস্বাভাবিক আচরণ, তখন ওরা ধরে বলি যে তোর নাম কি, কই থেকে আসছো, কি, এরকম বিরক্ত করতে থাকে।
আপনাকে কোন রকম কোন অ্যাটাক করেনি এটার কারণে যেভাবে হুজুরগুলোকে করেছে?
হ্যাঁ, এটা বলতেছে এটা সামনে আসবে আর কি।
আচ্ছা আচ্ছা,
তখন আমাকে ওই খুব ওই বিরক্ত ভাব করে, আবার একটু ই করে
সমীহ করে,
হুমকি দেয়। তো এই অবস্থার মধ্যে ওই ভাষণটিকে ওই ফকিরে দেখলো, ই করলো, তো ভাষণটিকে ওই খারাপ প্রলোভনে নিয়ে আমার বোনের স্বামী গেছে। যাওয়ার পরে বলছে যে আপনি যদি সত্যি কথা না বলেন তো আমি আপনার মেয়েরা হলাম, কারণ আমি এই অশান্তিতে আছি। এরকম কয়েকবার হুমকি দেওয়ার পরে উনি শিখে গেছে। উনি বললো যে তোমার বউ যে এটা তো আমি জানি না, তোমার বউ যে এটা আমি জানি না, এটা তোমার মা আর তোমার বোন আমাকে এটা করাইছে। এটা যে করাইছে এটা তো আমি ফিরাই দিতে পারবো না, এটা আমি ফিরাইতে পারবো না, এটা এরকম ভাবে করাইছে যে ওর মৃত্যু এরকম কিছু করছে আর কি। উনি সব ওই যে তালা চাবি মাইরা নদীর ভিতরে ফালাই দেয় না, যে এটা কেউ তুলতে পারবো না, লাইফ শেষ, এরকম কিছু করছে আর কি। তখন বলছে যে এটা আমার হাতের থেকেই হয়ে গেছে বাবা, আমি যে তোর বউ যদি জানতাম আমি জীবনে এটা করতাম না, এখন আমি কি করবো, আমার মেয়েরা ফালাইতে পারছে কিন্তু এটা আমি ফিরাইতে পারবো না। তাহলে এই কথা পরে সবাই এখন আমরা খুবই মনমরা যে উই হয়তো এরকম করতে 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 একদিন মারা যাবে, আর কিছু করার নাই। তো এখানে একটা ব্যাপার হলো কি, যখন উনি মানে আড়ালে থাকতেছে বা বাথরুমে গেছে বা ই করতেছে
মানে চোখের সামনে থাকছে না,
হ্যাঁ, তখনই উই অস্থির হয়ে যায়। তখন দেখেন এরকম এরকম ঘটনা যে ভূতের ব্যাপারে আমিও বিশ্বাস করতাম না, আমিও দেখতাম না, দেখা গেছে ওই মাছ করতেছে, দেখা গেছে যে একটা মাছ ধুইরা মুখে দিও, এরকম একটা অবস্থা। তখন আমরা থাপাদা ধুইরা বলতাম যে একদম মারম ধুইরা কি পাইছো, তোর যদি খাবার ইচ্ছা থাকে তোর ভাইজা দিমু, এরকম করস কেন। আমি জাস্টিফাই করতে করতে ওর সাথে আমি অনেকদিন সময় অনেক সময় কাটাই দিই, খাইতে বসছি দেখি যে ওর হাতটা না অস্বাভাবিকের মতো, অস্বাভাবিক মতো না আমি খাইছি, যেমন আমরা খাইতে গেলে কি হাতের সবগুলি জিনিস লড়তে চড়তেছে এইভাবে একটা জিনিস ধরলাম, আর ওই দেখি কি এইভাবে হাতটা সোজা করে এইভাবে একটা জিনিস ধরে, কিন্তু এটা কি অস্বাভাবিকের মতো লাগতেছে না। তখন আমি ধরলাম থাপাদা, মানে আমার
আমি সরি একটু আপনাকে থাবাই, আমার মনে হয় আমার শ্রোতা বন্ধুদেরকে একটু বুঝিয়ে দেওয়া দরকার, মানে হাতের যে মুভমেন্টটার কথা আমি বলেছি এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে কোনো একটা জিনিস নিতে গেলে আমাদের আঙুল শরীরের একটা অংশ বা একটা মুভমেন্ট হয় পুরো বডিতেই, এবং একটা নিয়ম থাকে একটা জিনিস নিয়ে আসার, মানুষ স্বাভাবিকভাবে যেটা নেয়, বাট ওনার ব্যাপারটা ছিল একদম স্থির একটা শরীর নিয়ে হাতটা যেন বাতাসে ভেসে ভেসে আগাচ্ছে,
যেমন হাতের আঙুলটা লড়তেছে না এইভাবে আগাচ্ছে,
যেন হাতটা বাতাসে ভেসে ভেসে আগাচ্ছে এভাবে করে একটা জিনিস উনি ধরলেন।
এটা অ্যাকচুয়ালি যে কেউ দেখলেই এটা বুঝতে পারবে যে এটা অস্বাভাবিক মুভমেন্ট।
এক্স্যাক্টলি এরকম, তাই এরকম একটা মুভমেন্ট দেখে আমি ওর হাতে থাপাটা ধরলাম।
আচ্ছা
এই তুই এরকম করস কেন, তুই যদি খাইতে চাস তোর আমরা দিই, এইভাবে জ্বালাতন করতে করতে এক সময় মুখ খুলে ফেলালো, এক সময় মুখ খুললো, মুখ খুললো কি যে আমার সাথে একটা সম্পর্ক করে ফেলাইলো।
আচ্ছা
আর কেউ সাথে না, আমার সাথে একটা সম্পর্ক করলো, তোর নাম কি, তখন করতে করতে আমার নাম বললো।
আচ্ছা
যে আমার নাম শর্মিলা, তো শর্মিলা
মানে যে জিনিসটা ভর করেছে,
হ্যাঁ শর্মিলা, তো শর্মিলা নাম টাম বললো, ওর সাথে আমার সাথে একটা সম্পর্ক হয়ে গেল।
আচ্ছা
তো সম্পর্ক হওয়ার পরে তাই এখন আমি ওই বাড়িতে কাটাই, মানে এগুলো ভালো লাগতেছে, একটা সম্পর্ক হয়ে গেল। তো বিশ্বাস করবেন না, মানে এটা তো প্রায় 4-5 বছরের ঘটনা, যদি বলি তো অনেক সময় লাগবে। তো ওর সাথে একটা সম্পর্ক হলো এটাই, তারপর যদি বলি যে ওই শর্মিলা তুই কোথায় আসো, তো দেখা যায় যে ওই মেয়েটা একটু এমনি ঝাঁকি খায়, ঝাঁকি খেলে দেখা গেলো যে ওই অশারীরিক হয়ে গেল, অন্য একটা গলার আওয়াজ, অন্য একটা ভয়েস, অন্যরকম কথাবার্তা।
আচ্ছা আমি একটু একটা জিনিস আমার এখানে জানার আছে, যে ধরেন যে সে যখন স্বাভাবিক ভাবে আছে ওই জিনিসটা ওনার কাছে ভর করা নাই, তখনও কি সে আপনার সাথে ওইভাবেই মানে শর্মিলা ভর করার পরে যেইভাবে কথাবার্তা বলে স্বাভাবিক ভাবেও কি ওইভাবেই কথা বলে?
না না না।
আচ্ছা তার অ্যাটিটিউডটা পাল্টে যায়,
পাল্টে যায়, অন্যরকম হয়ে যায়, মানে গলাটা চিকুন হয়ে যায় আর কেন কেন করে কথা বলে এরকম আর কি, ভয়েসটা মানে বুঝেই যায় যে দুইটা বিপরীত জিনিস। তো ওর মুখ খুললো, মুখ খুললো পর এর আগে একটা কথা বলি, যেটা ইন্টারেস্টিং ঘটনা, যে মুখ খোলার আগের ঘটনাটা, পুলিশ যদি দুইটা মানুষের একটা চোরকে যদি খালি পাহারা দিয়ে দিয়ে রাখে কেমন অস্থির হয়ে যায় না, তো এরকম অস্থিরতা ভাব করে, ওই আসলি মাকে মানে চোরের মতন এইভাবে চায় ওইভাবে চায়, মানে আমি কোথায় আছি, ওর হাজবেন্ড কোথায় আছে, বাচ্চারা কোথায় আছে, এরকম করে। তখন আমি ওর চোখ ঠোক মুখ দেখলে আমি বুঝতে পারি যে
এখন এই অবস্থা
ঘটছে বা ওই আয়সা পড়ছে। তো এরকম করতে থাকি, ইদামিন টাইম যে প্রথম যে ঘটনাটা ঘটলো, যে আমরা বাসায় গেছি, ও তো কাজ করে না, ওর দুইটা কাজের মেয়ে আছে, ওদের নিজস্ব বাড়ি আছে, ভাড়া পায়। তো একদিন করলো কি চুপচাপ এই বাল্টি ভরা কাপড় ঠাপড় নিয়ে গোসলখানায় গিয়া সবকিছু ধুলাই ঠুলাই কইয়া, তারপর হাতে পায়ে তেল ঠেল মাইখা, তারপর এইভাবে একটা টানা দেয় নিঃশ্বাস ছাড়ে, দেখা যায় যে পরিবর্তন এসা পড়লো।
কিরকম পরিবর্তন?
স্বাভাবিক হয়ে,
আবার স্বাভাবিক, মানে ওই মেয়েটা যেভাবে স্বাভাবিক ভাবে চলে ওইভাবে স্বাভাবিক চলছে, কিন্তু এতক্ষণ যে কথাবার্তা জিজ্ঞেস করলো কেবল সাথে কথা বলে না।
আচ্ছা
তখন আমরা তো এটা অস্বাভাবিক ভাবতেছি যে সবার সাথে কথাবার্তা বলে এরকম কেন। তো ও করলো কি, যখন একটা ঝাঁকি দিয়ে চলে গেল তখন ওই কান্নাকাটি শুরু করে দিল, তখন বলতে গেলে কি যে ওই বাসায় আমি আর ওর হাজবেন্ড আর দুইটা বাচ্চা ছোট ছোট, তো এগুলি ধোলাই করলো কে কে ধোলাই
করলো?
হ্যাঁ, জামানের সাথে রীতিমতো ঝগড়া লেগে গেল। আমার কথা বললো যে বেলাল বেড়াইতে আসছে, ওনাকে দেখে এগুলি ধোলাই করেছেন,
ওর যে ধুয়েছে সে বলতেই পারবে
কিছুই বলতে পারে না। খুব রাগারাগি হুরুস্তুল শুরু করে দিল। কয়েকবার এরকম ঘটনা হওয়ার পর ওই দেখতেছে যে এরকম ঘটনা, জামা কাপড় ধুইয়া তারপর বিছনার চাদর ছাদর ধুইয়া ঠুইয়া একদম পরিষ্কার করে রাখা দেয় প্রতিদিন
প্রতিদিন
প্রতিদিন। কাম এত স্পিড হয়ে যায়, আমরা যেটা পাঁচ ঘন্টা পারবো না ওই ওটা বিশ মিনিটে করে ফেলা। এই অবস্থা করতে করতে এক পর্যায়ে মুখ খুললো, বললো যে দেখ আমি আরেক জায়গায় কাজ করে দিয়ে আসি, তোর এদিকে আমরা সব কাজ করে দিব, আমার কিছু খাইতে দিস, আমার খুব ক্ষুধা লাগে। আমরা বললাম ঠিক আছে, আমাদের কাছে চাবি খাইতে দিব। ওই দেখা গেছে কিছু যে ওর মতন করেই কিছু খাইতেছে, আমরা বুঝতে পারলাম। আবার দেখে কিছুক্ষণ পর ও বলতেছে যে আমার খাইতে দিলেন না, ওর মেয়েদের বলতেছে আমাকে খাইতে দিলি না। ওইটা সেটা
যখন স্বাভাবিক হয়ে যায়,
যখন স্বাভাবিক হয়ে যায়
আসলে অদ্ভুত, মানে ক্ষুধাবোধটা কি আবার তৈরি হয় একই শরীরের ভিতরে?
এটাই আমি ই করতে পারলাম না যে এই খাবারটা কোথায় গেল, সবসময় যা খাই তার থেকে বেশি খেলে ই করলো, কিন্তু বললো যে আমার খাইতে দিলি
না, আবার বলতেছে আমার
খোঁজা লাগছে, আমাকে দুপুরে খাইতে দিলি না, আমাকে খাইতে। এইসব ঘটনা লক্ষ্য করতে করতে একদম অস্থির হয়ে গেলাম যে এটার থেকে শেষ পাওয়া যায় কিভাবে। কোনোভাবেই কোনো কিছু করতে করতে না করতে না পারায় ওর যে আম্মা আসছিল, উনি আবার পীরবংশ লোক ছিল, ওনাকে খুব মানত, তো এক সময় উৎপাত করে নিল কি আমাকে একটা খালি ঘর দে, এখানে আমি বসে আমি আবাদত করুন।
আচ্ছা,
আমাকে একটা খালি ঘর দে।
এটা কে বলছে মেয়েটা?
ওই মেয়েটা বলতেছে, মানে অন্য গলায়। তখন আমার মা এসব ব্যাপারে অভিজ্ঞতা ছিল, তো উনি বললো যে তুমি যদি ওরে নিয়ে করে যাও তো পোলা পানিগুলি খারাপ হয়ে যাবো, কারণ উনি যে ওখানে বসবো ওই মানে একটা ইয়ের মতন চাইতেছে,
আসনের মতন
চাইতেছে, যে আসনের মতন যে আমি এখান থেকে আর ভাইও মনে আমাকে একটা আসন দিয়ে দেয় তোরদের ভালো হইব। তখন আমার মা বুঝতে পারিয়া ওনার বললো যে দেখ আপনি এগুলি করেন না, তখন এগুলি করে না, এগুলি করলে ওর ক্ষতি হবো, ওর সংসারটা নষ্ট হয়ে যাবো। পুরো ঘটনাটা আস্তে আস্তে ওর থেকে জানতে পারলাম যে আমার এক নানা আছে, নানা আবার আমাকে পালে।
আমি একটু এই জায়গাটা একটু কনফিউজ, মানে কার নানা আছে আমি বুঝলাম না,
মানে ওই যে বললাম যে শর্মিলা।
আচ্ছা আচ্ছা, ও শর্মিলা বলছে যে তার
নানা আছে।
ওকে,
উনি খুব পরিষ্কার লোক, উনি এইভাবে এইভাবে চলেন,
মানে তার সাথে যখন কথা বলছেন আপনারা এই তথ্যগুলো
দিল। তখন আমরা বললাম যে তোরা তো সুন্দরভাবে চলতেছ, তোরা যদি থাকোস তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এরকম করে কেন? হুরুস্তুল উৎপাত, কান্দাঘাটি চিকরা চিকরি হুরুস্তুল, কয়েকে যে আরেকটা শয়তান আছে ওর সাথে আমরা পারি না, ওরে চালান করছে, কিন্তু আমরা যে খারাপ, আমাদের কাছে কোরআন শরীফ দেন আমরা কোরআন শরীফ ধরি, আর আমরা যদি খারাপ হইতাম তো কোরআন শরীফ ধরতে পারতাম না।
আচ্ছা আচ্ছা,
তো এইসব বুঝে টুঝে আমাদের ই করলো, দেখলাম যে ব্যাপারটা আসলো ওরকমই। নানা আছে যে নানা একবার আসলো, আইসা মনে করেন ওই শোবার মিদে শুয়ে রইল, তবে শোয়ার পরে দেখি জ্বর সেন্স নাই, আমি এরকম করতেছেন কেন? আমি নামাজ পড়তে যাবো। তো আমি বললাম যে এখন বাজে 12টা, নামাজ পড়তে যাবো। এইটা বলার পর মনে করেন আমাকে এরকম ভাবে এক থাপড় মারছে, ছোট বোন কিন্তু এরকম ভাবে এক থাপড় মারছে, যদি আমি এইভাবে না সরতাম আমার মনে হয় থাপড়টা প্রচুর জোরেই লাগতো। মানে উনি 12টা বাজেই জোহর নামাজ শুরু করবে, প্রায় 2টা বাজে শেষ করবে। তো এইভাবে সময় চলে যেতেছে কিন্তু ওই যে খারাপ যে একটা আছে ওটাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারি না। এখন উনি বাস্তবতা আসলো, এখন তো কথা বাই করতে পারতেছি, এখন বলতেছে দেখ তোরা যদি কেউ সাথে বন্ধুত্ব করস তাহলে কি তোরা বন্ধুরে সহজে ছেড়ে দিতে পারস? আমরা বললাম যে না, তা আমরা তো এখানে ইচ্ছা করে আসি নাই, এখন আমাদের এইভাবে বান্দা দিছে যে আমরা ইচ্ছা করলো ছেড়ে চলে যেতে পারি না, আমাদের তো তোরাই তো মানুষ জাতি এরকম করছো তো আমরা কিভাবে চলে যাবো? তা এখন কথায় পেছে আটকা ফেলায়, এখন কোনো কিছু করতে পারতেছি না, ওরাও মুখ করছে। এরকম একটা সম্পর্ক হয়ে গেল ওই যে ওর সাথে, শর্মিলা যে মেয়েলি ভাষায় কথা বলে, যে মনে করেন সব কথাই আমার কাছে শেয়ার করে। তো এই অবস্থায় মনে করেন অনেকদিন চলাচলের পরে কোনো কিছু করতে পারতেছি না, তারপর এক পর্যায়ে অনেক ফকির ঠকির দেখাইতে 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 এক পর্যায়ে আসলো যে মানে ওই যে যার ভালো দুজন আছে এরাই ওই খারাপটার ব্যাপারে তদবির করতেছে। দেখা গেল যে এরকম অর্গাই দিছিলাম যে শরীর বন্ধ, তা দেখা যায় যে যখন ওই গোসল করে যখন ওই বাথরুমে যায় অজুটা ছিটা যায়, ওই অবস্থায় ওকে আবার আক্রমণ করে, কিছুদিন আবার এই অবস্থায় চলে গেল। ওকে যদি আমি বলতাম অমুক ঘরে কি হইতেছে, তো ওই মেয়েটা যে যে ঘরে যাইত ওই ঘরে সব ঘটনা বলতে পারত।
আপনারা কখনো যাচাই করে দেখেছেন ঘটনাগুলো সত্য কিনা?
হ্যাঁ হ্যাঁ, সত্য। বললো যে দেখতো আমার মা কি করে, তাই বলতেছে যে আপনার মা খাটে বসা এমনি দুই পাও নিচে নামায় এইভাবে বসা রয়েছে।
আচ্ছা,
তা আমরা ফোন করে দেখলাম যে হ্যাঁ এই অবস্থা। তো ওর সাথে এইভাবে চলতে চলতে হেভি একটা মজা পেয়ে গেলাম। ঘটনা চলে আসলো আরেক দিকে। এখন ওই যখন আমাদের কিছু কিছু খবর নানান ভাবে দেয়, ওর বোনের জামাই, ওর হাজবেন্ড, আর আমি মনে করেন ও থাকলে ভালো, এরকম একটা ব্যাপার করে গেলাম।
মানে আপনাদের হচ্ছে অন্যান্য খোঁজ খবর নেওয়া,
খোঁজ খবর ওইটা সেটা, মানে নানা রকমের গোপনত্ব একটা কথা, এরকম খবর আমাদের দিয়ে দেয়।
আপনারা নিজেরাই উল্টা ব্যবহার করা,
ব্যবহার করা শুরু করলাম, ও খবর টবর দিয়ে দেয়, এরকম অবস্থা। কিন্তু খারাপ যেটা আছে ওটা আবার অন্যরকম একটা অবস্থা করি, ওইটা আসলেই চিকরা চিকরি হুরুস্তুল মারা যাওয়ার মতো অবস্থা, এরকম ওরকম অবস্থা। মানে এটা বলতে গেলে কি, যার কাছে তদবির যায় ওকে ওই ডিস্টার্ব করে,
আচ্ছা আচ্ছা,
যে তদবির যেমন না করে। ওই ছোটবেলায় ভূতের কাহিনী, যে তো আয়না দেখে বলছে যে তোর এখানে আটকাইলাম, এখন তুই যদি আমাকে এই না দেশ তোর আর যাইতে দিব না, এরকম একটা গল্প আপনারা শুনছেন কিনা জানি না, আমার ওই নলেজটা আমার ভিতরে এসে পড়ছে। গোল আয়নাগুলো ওইটা আমি একটা বইমের ভিতরে রাখিয়া আমি বললাম কি, দেখ তোকে কিন্তু এখন আটকে ফেলাইছি, তুই এখন আর এখান থেকে বাইরে দিতে পারবি না। চুকি দেওয়ার সাথে সাথেই ফট করে একটা ঝাঁকি খেয়ে ওই আর নাই, মানে স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। তো ওর পরের থেকে আর কি ওই আমারে দেখলেই ভয় পাইত, আর আমি যখন আশা করতাম ওই মেয়েটার উপরে নির্যাতন করতো আশরিক ভাবে, তখন আবার ওর হাজবেন্ড ফোন করতো, আসেন তো এরকম ডিস্টার্ব করতো, আমার নাম শুনলেই আবার ওই চলে যেত। তারপর আল্লাহর রহমতে ওই শাহজালাল মাজারে যাওয়া যাই, আসার পরে ওই যে খারাপ যে একটা ই ছিল ভাব, প্রতিদিন যে ঘন্টায় ঘন্টায় ওকে বিরক্ত করত, ওইটা এখন নাই।
কিন্তু ফাইনালি মানে উনি এখন যে অবস্থায় রয়েছে যে আগের মতো আর এত ঝামেলা নেই,
আগের মতো এত ঝামেলা নাই, ও আর কি আমাদের সাথে এরকম ভাবে মিশে গেছে, যখন আমার আম্মা মারা যাওয়ায় ও আমাদের যাদের সাথে টুকটাক কথা বলতো কথা বলাটা বন্ধ করে দিছে। ওইভাবে গোপনে দেখা করে আগে মনে করেন প্রতিদিন একবার আসতো, আমার মা মারা যাওয়ার পরে ও আর।
আর যে মেয়েটির কথা বলছেন সেই মেয়েটি কি এখন সুস্থ আছে শারীরিক ভাবে, মেডিকেলি সুস্থ আছে?
হ্যাঁ, মেডিকেলি শারীরিক ভাবে এখন সুস্থ, কিন্তু ওই যে আপনাকে যেটা বললাম, জারানি বলল যে আমাদের কোরআন শরীফ দাও, আমরা ভালো, আমরা তোমাদের উপকার করার জন্য আছি, তা এরা মাঝে মাঝে আসে ওর হাজবেন্ডের সাথে কথা বলে।
আচ্ছা, কিন্তু ফাইনালি রেহান একটা বিষয় আমি দেখে খুব অবাক হয়ে গেলাম, যেখানে মানে তিন তিনজন এত বড় মাপের মানুষ মানে এই বিষয়গুলোতে এক্সপার্টরা ফেল করে গেল, মানে নর্মাল একটা বিষয়তে কিন্তু শেষ পর্যন্ত অনেকটা পরিত্রাণ হয়ে গেল, ওই কাচের বোতলের কথাটা যেটা বললো।
আসলে এই ধরনের কিছু ঘটনা ঘটে মানুষের, মানুষের বলি আর যে কোনো জীব বলি, তাদের কোনো না কোনো একটা জায়গায় একটা দুর্বল অবস্থান থাকে। তো দেখা যায় যে অনেক সময় যতই জ্ঞান থাকুক হয়তো কোনো একভাবে ওই দুর্বল অবস্থানটা ওই জ্ঞানের মাথায় নেই বা সেভাবে কখনো করেনি, উনিও কিন্তু চিকিৎসার উদ্দেশ্যে ব্যাপারটা করেনি,
করেনি ভাবে হয়ে গেছে। ওকে বিলাল ভাই, ইন্টারেস্টিং একটা ঘটনা আপনার কাছে আমরা অ্যাজ পার যেটা শুনলাম, বিশেষ করে ওই যে ভুডো পার্টটা আমার কাছে খুবই মানে ইন্টারেস্টিং মনে হয়,
যেহেতু আপনারা সবাই সামনে বসে দেখেছেন যে ওই চিত্রের উপরে কাজ করা হচ্ছে,
আগে নানি দাদিদের কাছে শুনতাম কিন্তু আমাদের বাস্তবে এটা দেখানো হয়েছে।
ওকে বেলাল ভাই, এই একটা দারুণ একটা ইন্টারেস্টিং ঘটনা আপনার কাছে আমরা পেলাম। তো আরো কোন ঘটনা কি আপনার আছে নাকি আপনার ঘটেছে কিংবা আপনাদের ফ্যামিলিতে?
হ্যাঁ, আরেকটা ঘটনা আছে ছোটবেলার ঘটনা, যেটা আমার খালাকে নিয়ে।
তাহলে একটু ছোট করে সেই ঘটনাটা শুনে ফেলি।
আচ্ছা, 15-16 বছর বয়স এরকম সময়টা, তখন হঠাৎ আমার খালা বাইরে গেছিল, মানে কোথাও বেড়াইতে বা কোথাও। তো ওখানে আমাদের বাড়ি হলো দরগা বাড়ি, আমার খালাদের বাড়ি হলো কাজী বাড়ি। তো যাওয়ার পরে রাত্র 12টা হয়ে গেছে, রাত্র দুরিষ্কারে যাইতেছে, ওই দেশের ঝোপ জঙ্গলের ভিতরে দেখেন না ব্রিজ থাকে, লোহার ব্রিজ। আমার খালা দেখে গিয়ে যে ব্রিজের মাথায় ছোট একটা বাচ্চা দেখা যায়, মনে করেন 2 হাত 3 ফুটের মতো।
আচ্ছা আচ্ছা।
তো দেখা যাতে আমার খালা আশ্চর্য হয়ে গেল, বললো যে ওই ছেলেটার দিকে দাঁড়িয়েছে কেন এত রাত্র? এটা বলার সে যখন ঢালের থেকে রিস্কাটা নামবে তখন কিন্তু স্পিডে নামবে,
একটু বেশি থাকে,
বেশি থাকে, কিন্তু দেখা গেছে যে ঢালের সাথে নামতেছে গাড়িটা চলে না।
আচ্ছা,
তখন দেশ গ্রামে এইসব যারা রিস্কা চলে এরা তো একটু সাহসী থাকে, তখন চলে না, দেখে কি এদিকে ঢাল নামবো তো এরকম কে রিসকলা বয়স্ক ছিল আর ওনার মনে এই সম্বন্ধে অভিজ্ঞতা ছিল, বললো যে ঠিক আছে আমি দেখতেছি। তো উনি পিছন দিয়ে আইসা রিস্কার ধাক্কা দিয়ে যখন চলতেছে তখন সামনে গিয়ে রিস্কার চলাইল। এই অবস্থা, এইভাবে বাড়িতে চলে গেল। দেখা যাচ্ছে বাড়িতে চলে যাওয়ার পরে উনি নানা রকমের ঘটনা শুরু করলো আর কি। এই আমার খালা দেখতেছে নানা রকম ঘটনা, যেমন মনে করেন যে 12টার দিকে ঘরে ধোঁয়া চাপা বলতে চাকা মারতেছে, চাকা টাকা পড়তেছে কিন্তু কোনো মানুষ দেখা যায় না, এরকম মাস ছয়েকের মতন চলতেছে। তারপর দেখা যায় ঘরের মধ্যে জামাই জন আসছে, তো মাছ রাঁধছে, দেখা গেছে মাছ তিন টুকরা নাই বা দুই টুকরা নাই, এরকম
যে কোনো ভাবে না, মানে অনেক কিছু অনেকে নিয়ে যেতে পারে
না, একজনই একজনই ভাসতেছে, একজনই এখানে, তো ঘটনা
মানে ওনার সামনেই নাই হয়ে
যায়, নাই হয়ে যেতে মানে দেখতেছে না, এইভাবে যাইতেছে দেখতেছে না, নানা রকম ঘটনা প্রতিদিন ঘটতেছি, এই জন্য সন্দেহ করতেছে
ওই ঘটনার সাথে
জড়িত। যেমন মনে করেন আমার খালতো বোন আসছে বেড়াইতে, ওনার মনে করেন বাচ্চা হয়েছে, তো ছোটি করে তো সবাই এইসব ব্যাপারটা ভয় পায়, তো উনি দেখতেছে মশারির এক কোনা থেকে কোনো হাত পাত কিছু দেখা যাইতেছে না, এইভাবে আলগা হয়ে যাইতেছে,
শুধু শুধু মশারিটা উঠে যাচ্ছে
উঠে যাচ্ছে। তখন আমার খালা বললো যে কিরে তুই যে এরকম করতেছ, আমার মেয়েরা না ভয় পাইব, তুই এরকম করস কে?
আপনার খালা কি আর এই ছেলেটাকে দেখতে পেয়ে?
না না, কোনো কিছুই দেখে না, মানে এরকম সব ঘটনা ঘটে।
উনি মারা যাওয়ার আগ পর্যন্ত এই ঘটনাটা ছিল। ওকে,
আপনাকে আমি আরেকটা ছোট্ট এক মিনিটের একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, যেটা আমার জীবনের মানে সবচেয়ে স্মরণীয় ঘটনা, যে আমি যে মিরপুরের ঘটনাটা বললাম, যে ঘটনাটা আমার ফেলে গেছিলাম, আমি এটা আরম্ভ করতে পারি। আমি ইন্ডিয়া গেছিলাম, ইন্ডিয়ার থেকে আসার পরে আমি অনেক কিছু নিয়ে আসছি। ওই মিরপুর যে মেয়েটা, ওই মেয়েটা কথা বলতেছে, আপনাদের তো আগেই বলছি আমার সাথে কথা বলে, তো কথা বলে আমার কথা বলতেছে আপনারা আপনার বোনের এত আদর করেন, তা আমার ভাই নাই, আমরা তো এইসব আদর পাই না। অনেক কিছু বলার পরে বলো যে আমার একটা চাদরটা দিবেন আর আমাকে একটা শাল দিবেন। তা আমি অবাক হয়ে গেলাম যে তোদের দেখা যায় না কিছু জানে, তো শালটা কিভাবে ব্যবহার করো? আপনারা যেরকম ব্যবহার করেন আমরা ওরকমই ব্যবহার করি। তা আমার থেকে একটা কালো শাল আর একটা চাদর নিল। আমি একটা ছোট একটা ঘরে থাকতাম, তা আপনারা দেখছেন কিনা ওই যে শিপের যে খাটগুলি থাকে না, ওই নিচে একটা ডোয়ার থাকে, ডোয়ার থাকে না, আমার বললো যে এটার ভিতরে রেখে দাও। তা ওই এটা কিভাবে নিব, এটা দেখার জন্য আমি ওই ডোয়ারে রেখা বাড়িতে তালা দিয়ে যাই। তো আমি মনে করেন সকালে বাইরে, বিকালে এসে ডোয়ারটা খুলি, খুলে দেখি যে ওই অবস্থায় আছে। তো একদিন ঢুইকা জানেন না, আমি ডোয়ারটা টান দিছি, দেখি যে কিছুই নেই, চাদরটা
ওই দিনেও কি তালা দিয়ে গেছে?
হ্যাঁ, তালা দিয়ে গেছে।
বের হওয়ার সময় আপনি দেখেছেন যে আছে?
বের হওয়ার সময় দেখছি যে আছে, ঢোকার পরে ডোরটা আমরা দেখি নাই। তখন আমার শরীর ঠরীর একদম ই হয়ে গেল গা, তখন উই আসাতে আমার সাথে কথাই বলে
যে বলেছে যে নিয়ে গেছে।
হ্যাঁ, কিভাবে নিলে? এটা কি নিলি? কেউ দেখলো না? কয়েকে না,
ইন্টারেস্টিং একটা ঘটনা।
তারপর কি হয়েছে জানেন? আবার আমি কত টাকা দিয়ে কিনছি, ওই টাকাটা আবার আমাকে দিয়ে দিচ্ছে
এবং এক্সাক্ট অ্যামাউন্টটাই দিয়েছে।
হ্যাঁ,
যাই হোক বিলাল ভাই, আপনার কাছে আমরা বেশ ইন্টারেস্টিং ঘটনাই পেলাম, একটা ঘটনা বিশেষ করে অনেকগুলো ইন্টারেস্টিং মোমেন্ট আমরা পেয়েছি এখানে। অনেক ধন্যবাদ আমাদের সাথে জার্নিতে।
আপনাকে ধন্যবাদ সুমন ভাই, আপনি আমাকে আসার সুযোগ করে দিচ্ছেন।
ডর মানে ভয়,
ডরে আমন্ত্রণ আরো একবার, যদিও বিরতির সময় হয়ে গিয়েছে। ডর অনুষ্ঠানে যারা আসতে চান তাদের জন্য নিয়মটা আরো একবার বলে দিই, আপনারা চাইলে আমাদেরকে ফোন করে আপনার জীবনে যে ঘটনাটি ঘটে গেছে এবং একই সাথে কোন জায়গাটি ঘটেছে সেটা যদি বলেন, আপনাদের ঘটনা রেডিওতে প্রচারযোগ্য হলে এবং আপনি যদি এই ঘটনা অন্য কোনো গণমাধ্যমে এর আগে না বলে থাকেন, তাহলে আপনার সঙ্গে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব। এমনও হতে পারে সুমন ও রেহান এবং এবিসির একটি বিশাল টিম সেই জায়গাটিতে বসেই আপনার জীবনের ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাটি রেকর্ড করবে এবং প্রচার করবে বৃহস্পতিবার ঠিক রাত 11:30। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি তিন চাপবেন, তারপর ফোনের যে নির্দেশনাগুলো দেয়া আছে সেগুলো শুনে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক রাত 1টায়।
ডর ABC Radio FM 89.2 ABC Radio FM 89.2 Dhormane Bhoy.
সময় যারা এই মুহূর্তে ডরে কান পেতে আছেন তাদের সবাইকে আরো একবার স্বাগত। আমি আরজে কিবরিয়া রয়েছি, আমার সঙ্গে রয়েছে বিশাল একটি টিম যে হন্টের জায়গাটিতে বসে এই ডরটি রেকর্ড করা হয়েছে। সেখানে অন দ্য স্পট সুমন ও রেহান, সাউন্ডে কাজ করেছে লোবান এবং আমি তো আছি। প্রিয় শ্রোতা, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। এখানে গল্প কেন্দ্রিক বেশ কিছু ছবি আমরা দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm89.2। আমি আবারও বলি facebook.com/abcradio fm89.2। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ডর এবং একই সাথে এবিসির অন্যান্য রেডিও অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন। ফিরছি আমরা গল্পের ঠিক সেই জায়গাটি থেকে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
তো রেহানে, এই মুহূর্তে আরো একজন বন্ধু আছে, ধর আমরা আর কথা না বলি, আমরা এবার আরো একবার গল্পে যাই। আড্ডা যখন জমছে আরো বেশ ভালোভাবেই জমুক, এবার আরো একজন আছে, একটু তার কাছেই জানি পরিচয়টা। ভাই, আপনার নামটা একটু আমরা যদিও জানি, একটু আপনার কাছেই শুনি আপনার নাম।
আমার নাম হচ্ছে মোহাম্মদ জানাল আবিদিন।
আচ্ছা, কোথায় থাকেন আপনি?
আমি, আমার বাড়ি হচ্ছে সিলেটে, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট, চুনারুঘাট থানা।
ওকে, ওখান থেকে আপনি এসছেন, অনেক ধন্যবাদ, এত দূর থেকে আপনি আমাদের জার্নিতে আজকে যোগ দিয়েছেন। তো জয়নাল ভাই, আমরা বেশ কয়েকটা ঘটনাই শুনেছি ডট টিমের কাছে আপনার সম্পর্কে, আমাদের মনে হয়েছে যে ঘটনাগুলো ভালো লাগতে পারে। তো দেখি, প্রথম কোন ঘটনাটা আপনি বলতে চান, প্রথম ঘটনাটা শুনি।
প্রথম ঘটনাটা হচ্ছে যে আমার ছোটকালের যে ঘটনাটা, ওটা হচ্ছে আমি স্কুলে লেখাপড়া করতাম ওই সময়।
এটা কত বছর আগের ঘটনা?
তো সঠিক স্মরণ নেই আমার, সম্ভবত 97 এর পরে হবে।
আচ্ছা আচ্ছা, ওকে। কোথায় এটা আপনার?
হ্যাঁ, আমার দেশের বাড়ি, গ্রামের বাড়ি।
আচ্ছা,
স্কুলে লেখাপড়া করতাম, তার পাশাপাশি আমাদের গরু ছিল, গরু রাখতাম। স্কুল থেকে আসার পর যখন গরু আনতে যাই, আমি দেখতে পাই যে আমার গরুটা নাই, ওই যে জায়গায় দিয়ে আসছিলাম ওই জায়গায় নেই। তো আমি খোঁজাখুঁজি, আমার খোঁজাখুঁজি মানে করতেছি, এই টাইমে আবার সন্ধ্যা হয়ে আসছে। তো হঠাৎ করে দেখলাম যে যেমন গরুটা আমার যে সামনে দেখা যাচ্ছে।
এটা যেখানে রাখছিলেন সেখান থেকে কত দূরে দেখছেন?
ধরেন হাঁটতে হাঁটতে আমি 2-3 কিলো ভিতরে ঢুকে গেছি।
আচ্ছা,
পাহাড়ের ভেতরে।
আপনি কি পাহাড়ে ছেড়ে দিয়ে আসছেন? মানে খুঁটা গাড়া ছিল
না, খুঁটা গাড়া না, ছেড়ে দিয়ে আসছে,
ছেড়ে দিয়ে আসছে।
মানে এমন একটা জায়গা টার্গেট করে দিয়ে আসি যে যেহেতু ওই জায়গায় থাকে, মানে ঘাস, প্রচুর ঘাস পাওয়া যায় ওখানে। তো যখন আমি আনতে যাই, তো আর না পাওয়ার কারণে আমি একটু ভিতরে যাই, পাহাড়ের ভিতরে। পাহাড়ের ভিতরে যখন ঢুকি, তারপর একটা শব্দ আসছে, যে পাহাড়ের একটা শব্দ, সুর একটা শব্দ,
বাতাসের
একটা বাড়ি, প্রচন্ড বাড়ি, গরমের বাড়ি আর কি। যে যেমন এই জায়গার মধ্যে অন্য কোথাও নেই, আমি মানে আইডিয়া করে দেখলাম যে শব্দটা শুধু এক জায়গার মধ্যে, ঠিক আছে। তারপর আমি যখন একটু সামনে যাইতে চেষ্টা করি, তখন দেখি যে সামনে আমার গরুটা দেখা যাচ্ছে, ঘাস খাচ্ছে বা এরকম একটা কিছু। তো যখন ওই জায়গায় যাই, তার মানে দেখি না আর একটু সামনে,
মানে গরুটা আপনি দেখছেন, দেখে সামনে যাচ্ছেন, তারপর যে দেখছেন নেই,
নাই,
আবার একটু সামনে দেখা যাচ্ছে।
তো
যখন এমন হয়ে গেছে যে মরুভূমিতে যখন মরীচিকার মতো,
তো যখন আমি আবার ওই যে গরুটার সামনে যাই, তো আবারও মানে দেখতে পাই না। তো দেখতে পাই না আমি, ভিতর ভিতর একটা ভয় কাজ করতেছে, এদিকে বাতাসের একটা শব্দ, মানে কোন কোথাও বাতাস নেই, শুধু এক জায়গার মধ্যে বাতাসটা, আবার গরুটা এই জায়গায় দেখতেছি, আবার গরুটা নাই, মানে এরকম একটা ভেতরে একটা ভয় কাজ করতেছে। তো আমি ওখান থেকে মানে মোটামুটি একটা ভয় পেয়ে, মানে গা একটা
চমকটা তো ছিল, একটা পাহাড়ি এলাকা,
একেবারে
পাহাড়ি এলাকা,
নির্জন পাহাড় বলতেই পাহাড়। যদি আপনার কখনো যান তো দেখতে পারবেন, পাহাড়ের কথা বলতেছি, পাহাড়ে মানে কোথাও কোথাও মানুষের কোনই নেই, শুধু পাহাড়ে। তো আমি এখান থেকে চলে আসছি, যে আসার পথে একটা বট গাছ ছিল, বড় একটা বট গাছ, বট গাছের যখন তলে আসছি, তো আবারও একটা শব্দ পেলাম যে বট গাছের আগা মানে উপরে, যে পাহাড়ের মধ্যে পেয়েছি ওই শব্দটা আবারও মানে পেয়েছি।
আচ্ছা, শব্দটা কিরকম একটু যদি আমাদেরকে ডেসক্রাইব করে বলতেন।
যে
মানে অনেক সময় দেখা যায় যে ঝড়ের সময় যে একটা শব্দ হয়,
বাতাসের গতি নিয়ে একটা বাতাস আসে, ওরকম একটা শব্দ এক জায়গার মধ্যে।
তো আপনি এটা মানে যেখানে হচ্ছিল শব্দটা, ওখানে তো আপনি ছিলেন, তো ওইখানেই যে শুধু হচ্ছে শব্দটা, চারিদিকে যে ওই ঝড়টা চলছে না, এটা আপনি কিভাবে বুঝলেন?
না মানে আমি দেখতে পাচ্ছি, তো মানে আমি আশেপাশে তাকিয়ে দেখতেছি যে চারদিক থেকে মানে শব্দটা আসছে, মানে বা ঝড় আসতেছে নাকি এক জায়গার মধ্যে। তা আমি চারদিকে তাকিয়ে দেখি, কোথাও নাই, কিন্তু আমার যে
মানে ঘটনাটা এমন হচ্ছে যে মানে ওই এলাকায় ঝড়ের কোনো চিহ্ন নাই, কোনো কিছু নাই, ঝড়ের আভাস নাই, কিন্তু ঝড়ের মতো
মতো আবার এক জায়গার মধ্যে। আমার হাতের হচ্ছে বাম চাইটে, হ্যাঁ, আমার বাম দিকে এই শব্দটা ভীষণ ভাবে হচ্ছে আর কি। তো যখন আমি ওই শব্দটা ওখান থেকে পেয়ে আমার গুরু মানে পেলাম না, চলে আসলাম। আসার পরে যখন বটগাছতলে আসলাম, বটগাছতলে আসার পর ওই যে আবারও এরকম সব শব্দ পেয়েছি কাঁচা রাগার উপরে, একেবারে উপরে। তো আমি উপরে তাকিয়ে দেখতেছি কিছু দেখা যায় না, শুধু মানে ভেঙে ফেলতেছে যেমন এরকম একটা।
তখন তো মোটামুটি অন্ধকার হয়ে গেছে বোধ
হয়। হ্যাঁ, মোটামুটি মাগরিবের
গরু খুঁজে
পাইনি। যখন আমি গরু মানে পেলাম না, তো চলে আসছি বাসায়। আসার পরে আমার শরীরটা মানে অন্যরকম কাজ করতেছে, খাওয়া দাওয়া করলাম না, গোসলও করলাম না, পাহাড় থেকে আসলাম গোসলও করলাম না, শুয়ে পড়লাম মাগরিবের পর।
আচ্ছা,
অনেক পর হবে। তো এই টাইমে আমি যখন শুয়ে মানে শুয়ে শুয়ে থাকলাম, তো দেখলাম যে আমাদের বাড়িতে আমার মেহমান আছে। আমাদের দুটো ঘর ছিল, আমি যে ঘরে শুয়েছি এ ঘরে একা ঘরে শুয়েছি। তো মানে পরে আর কি যার যার বিছানায় আসবে সবাই গল্প করতেছে, বাসা মেহমান মাদার থেকে মেহমান আসছে আমাদের বাড়িতে গল্প করতেছে। আমি হঠাৎ করে দেখতেছি, আমি তো শুয়ে রইলাম, তো দেখতেছি যে আমার কাঠের দরজার উপর দিয়ে একটা লোকজন ঢুকতেছে। ঢুকতেছে প্রথম ভাবলাম যে হয়তো কোন ছেলে আমার সাথে শয়তানি করতেছে। আমি চেয়ে চেয়ে দেখতেছি, কিন্তু ঘরটা অন্ধকার, ভেতর অন্ধকার, যেখান থেকে ঢুকতেছে এটা পয়সা দেখা যায় শুধু এই জায়গাটা। তো আমি যখন তাকিয়ে দেখছি যে মানুষ যদি ঢুকে তো আগে তো মাথা ঢুকতে হবে, কিন্তু মাথা না ঢুকে শুধু বডি, মাথা নেই অলরেডি বডি ঢুকতেছে। তো আমি মানে তখন আমি এটা দেখে চিৎকার দিলাম,
বডি ঢুকে তারপরে পা দিচ্ছে কিভাবে, পা কোথায় রাখছে?
পা নেই, মানে পা আমি দেখতে পাচ্ছি না, মাথা নেই, ঠিক আছে, শুধু মাথার নিচ থেকে মানে রক্তাক্ত অবস্থা দেখা যাচ্ছে কিছু কিছু, মানে মাথা অলরেডি নেই। যে আমাদের বাহুটা আছে না, এই বাহু দিয়ে মানে বাহু ঢুকতে,
শরীরের কোন অংশটা প্রথমে আপনি বের হতে দেখলেন?
এই মানে এই অংশটা,
বডিটা।
হ্যাঁ, বডিটা, গলার নিচ থেকে বডিটা।
আচ্ছা,
ওটা যখন ঢুকছে তো আমি চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার পর আর মানে আমি আর কিছু বলতে পারলাম না। ওখানে তো ওরা আমার আম্মু বা ওরা সবাই আসলো। আসার পর আমাকে মানে মাথা পানি টানি দিল, হয়তো মানে কোনো কিছু হয়েছে নাকি। তো আমাকে যখন পানি টানি দিছে, আমি হঠাৎ করে পর আমি অনেকক্ষণ পর আমি চেতন আসে আমার। আসার পর আমি আমাকে বলতেছি কি সমস্যা, তোর কি হয়েছে? তাই বলতেছি যে মাথা নেই একজন লোক আমাদের এখানে ঢুকতেছে, কেউ বিশ্বাস করতে চায় না, বলতেছে তুই এটা কল্পনা,
খুবই স্বাভাবিক।
হ্যাঁ, কি মাথা খারাপের কথা বলতেছে যে মাথা নেই একজন মানুষ কিভাবে ঢুকে গেল
সেটা,
বা সবাই কেউ মানে আমার কথা পাত্তা দিচ্ছে না। আমি তারপর আমি অনেক করতেছি, চেষ্টা করতেছি বুঝাইতে দিলে সত্য তো না। তারপর আমি মানে রাত্রে একদম শুইলাম, মানে আমার ভাইয়া একদম খারাপ ভাইয়া ছিল, ওদের সাথে শুইলাম। তো আমি দেখতেছি রাত্রে যেমন আমার মানে আবার আমাকে এরকম একটা ধরতেছে এভাবে। তারপর যখন মানে রাত্রে মানে শোয়ার পর ঘুম আসছে, তখন আবার মানে ভয় কাজ করতেছে, মানে ঘুম যখন চোখটা বন্ধ আসছে, তখন দেখি আমার মানে ওই যে ওই বডিটা, মাথা নেই বডিটা যেন আমার কাছে আসতেছে। ঘুমের মধ্যে দেখতেছি, চোখটা বন্ধ করেই মানে ঘুম আসবে আসবে।
আচ্ছা, যেখান থেকে আসছিল আপনি প্রথম যখন দেখেছিলেন, ওই জায়গাটা আপনারা উঠে কি কখনো কেউ দেখেছেন যে ওখানে কোনো রক্ত লেগে আছে কিনা বা ঘষাঘষির কোনো সাইন আছে?
না, ওরা দেখছে মানে অর্থাৎ আমার গ্রামের বাড়ি তো কারেন্ট নেই, বা এখন তো সৌর বিদ্যুৎ আছে, আগে তো সৌর বিদ্যুৎ ছিল না।
আচ্ছা,
তো মানে কুপি আছে বাতি কেরাসিন তেলের যতটুকু সম্ভব দেখেছে, ওরা কোনো অস্তিত্ব পেয়ে না পেয়ে আমাকে আরো দূর দূর করে মানে সবাই ইয়ে করেছে। তো যখন আমি চোখটা বন্ধ করি রাত্রে, তা আবারও ওইরকম একটা মানে কাজ করতে যেমন আমাকে ধরতেছে এরকম করতেছে। তো আমি আমি মানে চোখ বন্ধ করি না, হ্যাঁ ভয় আর চোখ বন্ধ এভাবে। তো আমি ওই আবার যখন ধরবে এটা আমি আবার আমার ভাইয়াকে আমি জড়িয়ে ধরি। তো ভাইয়া বলতেছে কি তোর সমস্যা কি? আমি বলতেছি আমাকে আমার ভয় লাগতেছে, কে আসতেছে আমাকে ধরতেছে, তোর পাগলাম এটা কখনো না। তো এখান থেকে আমি যখন রাত রাত পরে মানে শেষ হলো, তো এভাবে রাতটা মানে শেষ হয়ে গেছে, আমি ঘুমাইতে পারিনি ঠিক মতো। তো রাত শেষ হওয়ার পরে পরের দিন রাত্রে আমি মনে করেন আবারও গরু আনতে গেলাম, গরু আনতে স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার স্কুল থেকে
গরুটা কি আর পাওয়া গিয়েছিল?
না, এটা আর পাওয়া যায়নি, ওইদিনও পাওয়া আসেনি রাত্রে।
আচ্ছা,
মানে আবারও গরুটা খুঁজতে যাবো স্কুল যাওয়ার পর। আবু আবার কাজ করতো, ভাইয়ারা কাজ করতো, আমি গরুর খেয়াল রাখতাম, পাশাপাশি লেখাপড়া করতাম। তো আবার যখন গেলাম, আবারও মানে না পেয়ে খবর পেয়েছি যে অমুক জায়গায় একটা জায়গার কথা বলতেছে, যে ওই জায়গায় তোমার গরু দেখছি। আমি যখন ওই জায়গা থেকে ওই জায়গায় গেলাম, ওই জায়গায় গিয়ে আরেকটা মানুষকে মানে পেয়েছি ওখানে, যে বলতেছে তোর গরু বাসায় পাঠিয়ে দিয়েছি, মানে আরেকজন লোকের কাছে তোর গরু দিয়ে দিয়েছি, চলে যাবে। তো আমি ওখান থেকে চলে আসছি, মুখ করবি বাড়ির দিকে আসবো। আসার পরে ওই যে বট গাছটার কথা বলছি, ওই বট গাছটাতে আসার পরে দেখি যে ওই যে একটা ইয়ে দেখছি আপনার বডি, ওই বডিটা গাছের উপরে।
এটা কটার সময়?
এটা হচ্ছে আপনার সম্ভবত মাগরিবের পর পর এশারের সামনে।
আচ্ছা।
ওই বডিটা ওখানে, ওখানে যখন আমি বডিটা দেখছি, বডিটা দেখার পর পরই আমি মানে ওখান থেকে চিৎকার দিয়ে মানে চলে আসি। ওদের পাশে হুজুর ছিলেন বা কবিরাজ বলেন, তো ওদের কাছ থেকে ওদের কাছে গেলাম, তো বলতেছে তুই তো আসলে আল্লাহর বাঁচাইছে বা একটা কিছু, যদি আর একটু সময় পেয়ে দেখ তোকে মেরে ফেলতো। এবার হচ্ছে প্রথম স্টেপ। এরপর আর কোনো এটার কোনো সমস্যা হয়নি।
তো এই বডিটা আপনি দেখেছেন, এই ব্যাপারে মানে আগে কি আপনার এরকম কোন এক্সপিরিয়েন্স ছিল যে কোনো একটা অ্যাক্সিডেন্ট আপনি দেখেছেন বা এই ধরনের কোনো কাটা লাশ আপনার সামনে পড়েছে?
না, এরকম
আগে এই ঘটনা
না, এরকম আগে ঘটেছিল বলতে ওই নোয়াখালীতে যখন আমি ছোট থাকতে আব্বার সাথে গেলাম, ওখানে মারামারি হয়েছিল, ছুরি নাকি সংক্রান্ত নিয়ে মারামারি হওয়ার পরে একটা বডি দেখছি আমি, মাথা আলাদা করে ফেলেছে, কাটাকাটি
মানে কাটা আলাদা করে
প্রতিপক্ষ কে মানে ঝগড়া সম্ভবত, মানে এটা আমি বলতে পারি যে গাড়ি থেকে নেমে যাওয়ার পথে দেখছি।
আসলে আপনাকে এই প্রশ্নটা আমি করেছি এই জন্য, এখানে একটা ব্যাপার আছে সুমন্তকে স্পেশালি বলি এন্ড টু অল দ্য লিসনার্স যারা শুনছে, শ্রোতা বন্ধুরা সবার জন্য বলি যে অ্যাকর্ডিং টু সাম আমেরিকান সাইকিয়াট্রিস্ট বলাটাই বেটার, তো কিছু সাইকিয়াট্রিস্টের মতামত অনুযায়ী খুব ছোটবেলায় কিছু ভয় আমাদের মনের মধ্যে এমন ভাবে ঢুকে থাকে এবং সেই ভয়টা ঠিক আমরা যেভাবে মানুষরা বড় হই ভয়টাও আমাদের সাথে সাথে বড় হয়। হ্যাঁ, এবং সেটা ভয় পেতে পেতে যখন আপনি ওইভাবেই যেমন আপনি বাতাসের শোষ শব্দ পেয়ে কিন্তু ভয় পেয়েছিলেন, গরুটা দূরে চলে যাচ্ছে আপনি ভয় পেয়েছিলেন, ভয় পেতে পেতে আপনার মানসিক দুর্বলতাটা বেড়েছে, যতই মানসিক দুর্বলতা বেড়েছে আপনার ছোটবেলার ভয়টা ভেতর থেকে তত বেশি বের হয়ে এসেছে এবং ওই বের হওয়ার সাথে সাথে কিন্তু আপনি ওই ভয়টার সাথে ওই তীব্র ভয়টা মিলিয়ে আপনি দেখেছেন একটা ইমেজ। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? অনেক সময় হয় এবং এটা কিন্তু কোনোভাবেই আপনার ভয়টা মিথ্যে নয়, আপনার ভয়টা 100% সত্য, কিন্তু এখন যেহেতু আপনি জানেন যে কেন এটা আপনি দেখেছেন, আমরা আশা করব পরবর্তীতে আপনি আর এই ভয়টা পাবেন না। এখন আমি ভয় পাচ্ছি বলে এই ধরনের একটা জিনিস আমার মন তৈরি করছে, আমার ব্রেইন তৈরি করছে, এটা যখনই আপনি চিন্তা করবেন তখন আপনার এই ভয়টা সাথে সাথে কেটে যাবে।
এরকম মনে কর এই ছোটবেলার বিষয়গুলো যে এইভাবে মানে আই থিঙ্ক অনেক যদি ভুল ভুলাইয়া ছবিটা অনেকেই নিশ্চয়ই দেখেছে এবং সেখানে বিদ্যা বালনের যে একটা ঘটনা ছিল ছোটবেলার সাথে একটা কানেক্টেড ছিল, তো ছোটবেলা যখন মনের মধ্যে কোনো কিছুর একটা ছাপ পড়ে যায় এটা অনেক সময় রিফ্লেক্ট
হয়। সমস্যা হচ্ছে যে ছোটবেলার ওই ঘটনাগুলো এতটাই সাবকনশিয়াস মাইন্ডে থাকে যে মানুষটা মনে করতে পারে না
সেটাই।
যাই হোক, এটা অসাধারণ মানে কি বলবো অসাধারণ ভাবে ভয়ের একটা এক্সপিরিয়েন্স ছিল আপনার জন্য, মাথা কাটা একটা কিছু, সেটা পশু হলেও আমাদের ভয় লাগে দেখতে হঠাৎ করে, তো এমন একটা কিছু যদি আপনি গাছে ঝুলতে দেখেন বা আপনার ঘরে ঢুকতে দেখেন অদ্ভুত উপায়ে, তাহলে তো আসলে ভয় না পেয়ে কোনো উপায় নেই। তো এছাড়া আর কি ঘটেছে আপনার সাথে কখনো?
এছাড়া ঘটেছে যে প্রথমে বলছি এরপরে যে ঘটনাটা ঘটছে সেটা বলি।
বলেন, আপনার যেটা বলতে ভালো লাগে সেটাই বলুন।
তো আমি যখন ওই লেখাপড়া থাকতেই মাদ্রাসা লেখাপড়া করি, সময় আসলে লেখাপড়া ছেড়ে দিয়েছি, মাদ্রাসা লেখাপড়া থাকতেই গেলাম আমার আম্মুকে নিয়ে বেড়াতে। তো আমার আম্মু হচ্ছে আপনার হাজিপুরে মানে রাখছি, হাজিপুরে রেখে আমি আমাদের আরেক খালার বাড়িতে গেলাম, ওটার নাম হচ্ছে মিরওয়ারিশপুর, আপনার বেগমগঞ্জ থানায় অবস্থিত। তো যখন ওখানে গেলাম রমজান মাস ছিল, তখন ইফতার করলাম, নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করে আবার মানে বাসায় আস ওই আমার আম্মুর কাছে আসবো। আম্মুর কাছে আসতেছি, তো আসার পরে চৌরাস্তা নামক একটা জায়গা আছে, ওখানে বড় মসজিদে এসে তারাবি নামাজ পড়লাম, এশার নামাজ তারাবি নামাজ পড়ে আমি হাঁটতে হাঁটতে আমার আম্মুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো হঠাৎ করে আপনার হয়তো 5 মিনিটের রাস্তা, ওই যে আপনার চৌরাস্তা থেকে বেগমগঞ্জ একটা ব্রিজ আছে, ওই 5 মিনিটের রাস্তা যখন আসলাম, আসার পর দেখলাম আপনার ওই যে দুই হাত উঁচু করে রাখে না মানুষ চলাচল করার জন্য, রেলিং, রেলিং এর উপর যখন উঠলাম হাতের যে রেলিং ধরলাম, ধরে ধরে হাঁটতেছি, হঠাৎ করে নিচ দিকে আপনার আমার দৃষ্টি গেল, দৃষ্টি দেওয়ার পরে দেখলাম পানির ভেতরে একটা শরীর মানে শরীর একেবারে খালি, খালি গায়ে একটা লোক নিচ দিকে তাকিয়ে তাকিয়ে একটা আলো সামনে জ্বলছে, আলো আলোর মধ্যে মাছ আসলে মানে ধরে খেয়ে ফেলে, কাঁচা খেয়ে ফেলছে।
আলোটা মানে কিসের আলো, কোনো কিছু হারিকেন লাইট?
মানে আমি আর উপর থেকে মানে আইডিয়া করতে পারতেছি না কি আলোটা কি বাল্ব জ্বলতেছে না হারিকেন দিতেছে, মানে ওরকম একটা আমি ই করতে পারতেছি না। তো আমি কি করছি, অনেক তাকিয়ে থাকলাম যে এই শীতের মধ্যে একটা লোক কিভাবে এভাবে একেবারে ঠান্ডার মধ্যে এই খালি গায়ে পানির মধ্যে দাঁড়িয়ে মাছ একবার মাছ জায়গায় কমর পানির মধ্যে। তা আমি কি করলাম, উপর থেকে মানে আমার মুখ থেকে থুতো ছেড়ে দিলাম ওই লোকটার উপরে। যখন থুতোটা একবারে শরীরে যখন স্পর্শ করার সাথে সাথে দেখলাম আর নেই, লোকটা নেই। আমি বললাম লোকটা নেই, তো বললাম বুঝলাম না। তা আমি
আলোটা কি ছিল তখন?
জি আলো নেই, মানে অন্ধকার হয়ে গেছে, যে আগে স্বাভাবিক ওই স্বাভাবিক হয়ে গেছে। তা আমি বললাম, চিন্তা করলাম আসলে এটা কি সম্ভবত মানুষটা ভুটুত বলে, সম্ভবত ওই যে আমাদের এখানে মানুষ পেতনি বলে, পেতনি নাকি মাছ খায় সম্ভবত ওঠে। আমি এখান থেকে হাঁটা শুরু করলাম পুরো শহর চৌমনি বাজার পুরো শহর হাঁটতে হাঁটতে, যখন আমি মিয়ারপুল জায়গা একটা জায়গা আছে মিয়ারপুল, এই এর মধ্যে আবার কয়েকটা বিড়ালের সাথে দেখা হয়েছে আমার। মানে আসতে আসার পথে আমার আগে পেছনে মানে
বিড়াল
দেখেছি, আমার আগে পেছনে, একবার আগে একবার পেছনে। তো আমি চিন্তা করলাম শহরে তো বিড়াল থাকতেই পারে, স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না। তো আমি মিয়ারপুল দিয়ে হাতের বাম ডান দিকে আমি ঢুকে গেলাম হাজিপুরের উদ্দেশ্যে। হাজিপুরের উদ্দেশ্যে যখন ঢুকলাম, তো হাঁটতে হাঁটতে একটা জায়গা হচ্ছে আপনার, আমি যেদিক দিয়ে যাচ্ছি এটা নিয়ে চার রাস্তা, তিন দিক দিয়ে তিনটা রাস্তা আসছে, আর আমি যেটা দিয়ে গেছি ওটা নিয়ে চার রাস্তা। তো চার রাস্তা যখন গেলাম, একটা রাস্তা অলরেডি নতুন করলো আর কি ইট সিমেন্ট দিয়ে, ওটার মধ্যে কচুরি পানা টানা ফেলে রাখছে। তো আমি যখন ওখানে গেলাম দেখতে পাচ্ছি তিন দিক দিয়ে একটা শব্দ আসছে, মানে বিশাল একটা ভয়ঙ্কর একটা শব্দ, হি 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 এরকম একটা শব্দ।
মানে কারো হাসির শব্দ? কি
হাসির শব্দ? মানে আমরা তো আগে ছোটবেলায় যে আলিফ লাইলা দেখতাম, আলিফ লাইলার মধ্যে একটা হাসি হাসি আছে না, ভয়ঙ্কর একটা হাসি, হ্যাঁ অট হাসি, হ্যাঁ ওটা আসতেছে। তো আসার পর আমি চিন্তা করলাম, আমার তখন আমার স্মরণ হয়ে গেছে যে সম্ভবত ওই যে আমি থুতু ফেলেছি, সম্ভবত আমার ধারণা যে হয়তো আমাকে ডিস্টার্ব দিচ্ছে। তো আমি ওই সময় আবার মনে করেন কোরআন শরীফ থেকে অনেক কিছু জানতাম বা জানি, ওই ওইসব থেকে তো আমি পড়া শুরু করলাম। মানে ওইটা আমি কি পড়বো না পড়বো মানে ভেবে পাচ্ছি না, তো একবার এক একটা পড়ি,
মাথায় আসছে
সেটাই পড়ি। তো আমার কিন্তু শীতের মধ্যে শরীর গামিয়ে গেছে, পশম মানে মানে দাঁড়িয়ে গেছে, আর অলরেডি আমার শরীরটা গরম হয়ে গেছে, কান টান গরম হয়ে গেছে, আমি কি বলবো কি করবো ভেবে পাচ্ছি না। দেখতেছি কি শব্দটা মানে তিন দিক দিয়ে আসে, মাঝ জায়গায় এসে একটা হয়ে যায়, দেখা যায় যে একটা যখন হয় শব্দ, যখন একটা হয় দেওয়ালের ভিতরে শব্দগুলো যেরকম একটা শব্দ হয়, ওই শব্দটা এরকম বাড়ি বাড়ি খেয়ে মানে হচ্ছে আর কি। ওই জায়গায় আসলে দেখতে পারি যে হাত দেখা যায়, যেমন হাতের মধ্যে বড় বড় পশম দেখা যায়, এটা দেখে তো আমার মানে আরো দেখতে পাচ্ছি। মানে ওই জায়গায় আসলে দেখতে পাই যে এক জায়গায় যখন হয়ে যায় শব্দটা, এক জায়গায় হলে দেখতে পাই মাথা নেই, ওই আপনার পশম বড় বড় পশম দেখা যাচ্ছে, উপর দিক নেই নিচ দিকে আপনার বড় বড় কালো কালো পশম ঝুলতেছে। আমি এটা দেখে এক তো মিলে আবার দূরে চলে যায়, এখানে মিলে যখন আমি দেখি দেখার পর আবার দূরে চলে যায়, দূরের থেকে আবার শব্দটা আসে, একবার কয়েকবার আসতেছে। তো আমি কি পড়বো কি করবো, আয়াতুল কুসি পড়ি একবার, ইয়াসিন পড়ি একবার, এক একটা এক একবার পড়ি, কোনটা শেষ করতে পারে না। এখন চিন্তা করবো কি পিছন দিকে দৌড় দিব, তারপর মুরব্বীরা বলতেছে কিছু দেখলে পিছন দিকে দৌড়তে নেই, এটা আগে আমি জানতাম আমি। তো আমি পিছন দিকে যে হয়তো পিছনে মানে পিছন সামনে তাকিয়ে পিছনে পিছনে হাঁটা, আর না হয়তো সামনে যাওয়া। তো সামনে কিভাবে যাবো যে অবস্থা, আমি তার সামনে যাওয়ার কোন মানে রাস্তা নেই। তো আমি কি করলাম, যে আমার পাঞ্জাবি ছিল, পাঞ্জাবিটারে সামনে এনে মানে গিট দিলাম, গিট বানলাম, গলার মধ্যে একটা ইয়ে ছিল, তো এটাকে বানলাম শক্ত করে বেঁধে। একেবারে যখন শব্দটা একসাথ হয়ে আবার দূরে চলে গেছে, দূরে যাওয়া মারতে আমি একটু দৌড় দিলাম, এক দৌড়ে হেঁটে গেলে আপনার বিশ মিনিটের রাস্তা, আমি এক দৌড়ে বিশ মিনিটের রাস্তায় গেলাম। ঢাকা বাঁকা সড়ক, কি সামনে কি রিক্সা আসতেছে বা কি আসতেছে এটা দেখতেছি না, আমি শুধু এক দৌড়ে আমাদের ওখানে গিয়ে খালাদের বাড়িতে গিয়ে দেখলাম যে জানালার ফাঁক দিয়ে দেখলাম যে আম্মা এখন নামাজ পড়তেছে। আমি ওকে আর কিছু বললাম না, ওই যে আমার শরীরের যে হাঁপানিটা ছিল ওটাকে আমি স্থির করলাম, কিছু সময় ওখানে বসে স্থির করে আম্মুকে ডাক দিলাম। আম্মুকে ডাক দেওয়ার পর কি তো শরীর ঘামাচ্ছে কেন, এত তাড়াতাড়ি আসার দরকার আছে, আস্তে আস্তে আসতে সমস্যা কি? আম্মু তো জানে না আমার যে এই অবস্থা। এখন যদি আম্মুকে বলি যে আম্মু আমি রাস্তায় এভাবে ভয় পেয়েছি, আমি বলবো এখন গোসল কর, এখন গোসল কর বা গোসল করার আগে কিছু মানে খেতে দেবো না তোকে। তো আমি এই ভয়ে আর এখন ঠান্ডা ভিতরে গোসল করতে পারবো না, ঠিক আছে? শরীরটা যখন ঘেমে গেছে, ঘেমে আবার ঠান্ডা লাগতেছে এখন, এরপর যে আমার গোসল করতে পারবো না। আম্মুকে বললেই আম্মু আমাকে বলবে যে গোসল কর, গোসল না করে তোকে কিছুই।
এখানে আপনি মোটামুটি তাকে ফাঁকি দিয়ে,
হ্যাঁ ফাঁকি দিয়ে খাওয়া দাওয়া অলরেডি মাছ টাচ দিয়ে খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া শেষ করে আমার খালাতো ভাই নাম হচ্ছে ইউসুফ, ওর সাথে যখন মানে শুয়েছি, এখন ও কত সময় পরে আমাকে বলে এই তুই আমাকে থুতু মারিস কি? আমি নাকি ওকে থুতু মারি, যে ওর শরীরে গিয়ে থুতু পড়ে আর ওকে মারে, ঠিক আছে? তা আমাকে বলতেছে তুই মারিস কেন, আমি আমি তোকে মারলাম কোথায়? যে আমাকে রাস্তায় একজন লোক আটকা মানে আটকাচ্ছি, আমি ওকে সরাচ্ছি, আমি চোখ বন্ধ করলে দেখি আমার সামনে যেন একটা লোক, ওই যে পশমলা যে ইয়েটা ওটাকে আমি সরাচ্ছি আর কি, এরকম আমার লাগতেছে। তো আমি যখন হাত ইয়ে করি তো চার গায়ে লাগছে, আর থুতো মুখে টুকে বা যে পড়ছে মুখ তো খালি লেফট আপনার এ পর্যন্ত, তো মুখের মধ্যে পড়ে, আম্মু আম্মু যে দেখে যান আপনি জানালা আমাকে শুধু থুতু মারছে আর আমাকে মারছে, আমার সমবয়সী। তো আসার পর দেখলো যে আসলে থুতুতে শুধু ওর শরীরে নয় আশেপাশে দেওয়ালের মধ্যে ঠিক আছে শুয়ে পড়। আমি আবার কিছু পড়লো, পড়েছিল আমাকে ফুটু দিয়ে আবার গিয়ে যার যার ভালো ভাবে চলে গেল। তো চলে যাওয়ার পরে আবারও যখন চোখটা বন্ধ হয়ে আসে তখন আবার দেখি যে আবারও এরকম একটা কিছু আসে সামনে, ওই জিনিসটি আসে যে পশমওয়ালা লোক বা আমার সামনে মাথা
চেহারা দেখতে পাচ্ছেন না,
পুরো আমি দেখতে পাচ্ছি অন্ধকার কালো দেখা যাচ্ছে, পশমগুলো মানে ঝুলতেছে ঝুলে ঝুলে, আর যে শব্দটা আমার কাছে আসতেছে। তো আসার পর আমি আবারও মারি, মারলে এবার ওর নাকে গিয়ে পড়ে, আমার হাতটা ওর নাকে গিয়ে পড়লে রক্ত বের হয়ে যায় নাক থেকে। তো বলতেছে আম্মু আম্মু দেখে যাও জানালা আমাকে মেরে কি করছে। তো পরে আম্মু আবার আমার খালা ওরা আসছে, আসার পর দেখলো যে আসলে অবস্থা বেশি ভালো না। তো বলতেছে তোর সমস্যাটা কি, বিস্তারিত বললাম। বলার পর কতটুকু তুই এত বড় একটা ইয়ে পড়েছিস তার গোসল করলি না কেন, গোসল করতে লবণ বা কয়লা মানে দিয়ে মানে মহিলাদের যে কাজগুলো করার দরকার ওইগুলো করতো, আমাকে বলতে তুই বলিস না কেন। আমাকে আমি গোসলের বয়ে বলিনি, ঠান্ডার বয়ে আমি আপনাকে বলিনি। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, যা এখন আমাকে একটা ম্যাচ দিল আর আপনার লোহা দিল, লোহা লোহা নিয়ে আমাকে যে আবার গরুর একটা হাড্ডি হাড্ডি দিয়েছে আমার আম্মু, এটা দিয়ে নিয়ে মাথার নিচে নিয়ে শুয়েছি, শোয়ার পরে আর মানে কোনো সমস্যা হয়নি। সকালবেলায় আপনার আমার আম্মু যে কোথা থেকে জানি কি তাবিজ না কি দিয়েছে আমাকে।
আপনি চেহারা রিকগনাইজ করার মতন বা চেহারাটা চিনতে পারার মতন একবার আপনি ইয়ে করেননি আর কি, দেখেননি। যাই হোক, এছাড়া আর কোন ঘটনা জানান ভাই?
হ্যাঁ, এছাড়া ঘটনা হচ্ছে 2007 এর ঘটনা। সম্ভবত ওই সময় ফখরুদ্দিন তাদের আওতায় ক্ষমতা ছিল, ধারণা যে কোম্পানিতে চাকরি করতাম বেসরকারি একটা কোম্পানি ফুলটির জগতে। তো আবার আমি বাইক চালাইতাম ওই টাইমে অলরেডি, তো আমরা মাল দিতাম আপনার পাইকারি হিসেবে, পাইকারি মাল দিতাম আপনার কাস্টমারদেরকে। তো সন্ধ্যার পর আমরা ওই মোটর সাইকেল নিয়ে বাইক নিয়ে আমরা আমাদের আমার বস মানে যেত, আর না হয়তো আমি মার্কেটে যেতাম গিয়ে আপনার পয়সাটা তুলে আনতাম, বিভিন্ন জায়গায় কাস্টমার আছে ওদের থেকে তুলে আনতাম। তো এই ওই সময় কিন্তু আমার ওই বস যিনি আমার কোম্পানি ছিলেন ওনার নামে একটা মামলা হয়েছিল ওই জায়গায়, মারামারি একটা মামলা অলরেডি আমার সামনে মারামারিটা হয়েছে। তো মারামারি মামলা যখন হয়েছে মামলার ভয়ে উনি চলে আসছে ঢাকায়, পুরো ব্যবসাটা আমার উপরে ছেড়ে দিয়ে উনি চলে আসছে। ওই দিন ছিল আপনার বৃহস্পতিবার, বৃহস্পতিবারে মাল দিয়েছি, মাল দেওয়ার পর আমি সারাদিন মাল দিয়েছি, টাকা তো আর পাবো না, সন্ধ্যার পরে গেলে টাকা পাবো। তো আমি সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে তা ঘর তাড়া দিয়ে বের হয়েছি। তো রাস্তায় যখন মানে যাচ্ছি হঠাৎ করে দেখি মানে একটা কুকুর আমার সামনে, মানে সামনে দেখতেছি কিছু নেই, রাস্তা একবার ফাঁকা, আমি মানে খুব একটা টান দিচ্ছি। হ্যাঁ,
রাস্তাটা মানে কি কেমন রাস্তা,
হাইওয়ে মানে বড় রাস্তা,
হাইওয়ে রাস্তা ছিল।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে বড় হাইওয়ে রাস্তা মানে মোটামুটি ফাঁকা, আমি টান দিচ্ছি আর কি, অর্থাৎ আমি যত তাড়াতাড়ি ঘুরে আসা যায় অনেক দূর ঘুরতে হয়। তো আমি হঠাৎ করে কুকুর, কুকুরে যখন কুকুরকে বাঁচাবো নিজে বাঁচবো, হঠাৎ করে ব্রেক করলাম,
হঠাৎ করে কুকুর কি মানে রাস্তার পাশ থেকে
আসতে আমি দেখিনি, মাঝখানে আমার সামনে।
আপনি ইনস্ট্যান্ট ব্রেক করলেন?
হ্যাঁ, ব্রেক করার পরে আমি অলরেডি মানে সাইকেলে রয়ে গেছি, উপরের চাকাটা উপরে, পেছনের চাকাটা মানে উপরে উঠেছে, আর আমার মাথা টুপি কোথায় গেছে আমরা বলতে পারি, মাথা টুপি ছিল। যাই হোক, এখন ব্রেক যখন করছি, ব্রেক করার পর নিজেকে স্বাভাবিক করতে করতে কুকুরটা দেখলাম। তো এখান থেকে আবার টান দিলাম, টান দিয়ে দেখলাম সামনে দিয়ে মানে একটু আগে মানে এগিয়েছি, তো দেখলাম যে একটা ট্রাক সামনে, ট্রাকের সামনে আবার দেখলাম যে মাথাকে একটু কাত করে দেখলাম যে সামনে কিছু নেই ক্লিয়ার। আমি ট্রাকের গতি তো কম, সাইকেল ওভারটেক করবো, তো ওভারটেক করতে গিয়ে মানে সামনে করার থেকে রিক্সা চলে আসবো, কিছু দেখলাম না, আমার বাইকের আলোটা দিয়ে দেখলাম যে মাথাটা দেখলাম যে অলরেডি ক্লিয়ার, শুধু ট্রাকটা সামনে, এটাকে ক্রস করলে আমি চলে যাবো সামনে। ঠিক আছে, আমি যখন মানে মানে ওই ট্রাককে ক্রস দিতে চেয়েছি তখন রিক্সার সাথে আমার সংঘর্ষ। আমি গেলাম একেবারে মানে মোটামুটি আমার ক্ষতি হয়নি ওই সময়, রিক্সার ক্ষতি হয়েছে, রিক্সার ই ভেঙে গেছে, আপনার রিক্সার চাকা টাকা ভেঙে গেছে। হ্যাঁ, স্পোর্টিং সব ভেঙে গেছে, স্কেলে ব্যথা হয়েছে। তো ওখানে আপনার 800 টাকা আমি ওদেরকে খরচ হিসেবে বসকে ফোন দিলাম যে বস এইভাবে ঘটনা। তো উনি বলতেছে যে
মানে কি রিক্সাতে যাত্রী ছিল
না, শুধু ড্রাইভার ছিলেন, মানে খালি রিক্সা। আর আমার বাইকটা ছিল আপনার কালো বড় পালসার, ওটা মোটামুটি ওজন তো ছিল, ওটা বাড়ি খেয়ে মানে কলা গাছের মধ্যে গিয়ে পড়ে কোমরে ব্যথা পেয়েছে, রিক্সার চাক্কা ব্যান হয়ে গেছে। তারপরে এখান থেকে যখন সামনে গেলাম, সামনে গিয়ে আমার আমার যে দোকান পাট ওখান থেকে টাকা তুলে আনলাম। আনার পরে আমার খেলা বাড়ি একটা আছে, নাম গ্রামের নাম হচ্ছে কুতুবপুর। কুতুবপুর গেলাম রাত্রে প্রায় 11:30 বাজে, ওই সময় 11:15-12 কাছাকাছি। তো আমার খালাতো ভাই দুটা আছে, একটা নাম হচ্ছে আপনার আবুল হুসাইন, একটা নাম হচ্ছে বেলাল হুসাইন। তো ওরা বলতেছে আমাকে বাইক চালানো শিখা, এই সেই ঘুরে বলার পরে আমি রাগ করে ওখান থেকে চলে আসতেছি। আসার পরে ওখানে একটা আমাদের খালার বাড়ির সামনে একটা চিতা আছে হিন্দুদের, চিতার কাছে আসতে দেখি যে আমার পেছনে যেমন একজন লোক বসা, হ্যাঁ আমার বাইকের পেছনে একটা লোক বসা, আমাকে বলতেছে যা সোজা যা। আমি কি সোজা যাবো চিন্তা করলাম যে এখান থেকে আসে একটা টার্নিং,
পেছন ঘুরে দেখেননি
না, আমি পেছন ঘুরে ই নাই তো, মানে
লুকিং গ্লাসে
অন্ধকারটা দেখা যাচ্ছে
না,
সামন শুধু সামনটা
আমি টোটালি অনুভব করতে পারছেন
যে আমার পেছনে বসা আমাকে দিক নির্দেশন দিচ্ছে যে সোজা যা। আমি বলতেছি আমার মাথা কাজ করতেছি সোজা যাবো কেন, আমি তো প্রতিদিন আসে এদিকটা বামে একটা টার্নিং আছে, টার্নিংটা ঘুরতে হবে। তা আমাকে বলতেছে না না সমস্যা নেই সোজা যা। এখন সামনে গিয়ে দেখি আসলে যেমন রাস্তা সোজা, রাস্তা দেখা যাচ্ছে সামনের দিকে। যখন আমি ওখানে গেলাম অলরেডি আমি একেবারে খালের ভিতর, খালের ভিতর ওখান থেকে খালের ভিতর, মানে আমি খালের ভিতর না বাইকটা খালের ভিতর, আমি ওই একটা গাছের সাথে বাড়ি খেয়ে আমার রাস্তার মধ্যে সিমপি এলজিডি রাস্তার মধ্যে পড়ছি। আমার হাঁটু আর এই যে কোমরের খালটাল অলরেডি চলে গেছে, আমার লুঙ্গি পড়া ছিল আর পায়ের স্যান্ডেল ছিল, তো স্যান্ডেল পাচ্ছি না, লুঙ্গি মানে মানে ছিঁড়ে গেছে, শার্টও ছিঁড়ে গেছে, টুপি কোথায় গিয়েছে খুলতে পারি না। তো আমার খালাতো ভাইরা শব্দ পেয়েছে, হ্যাঁ বড় একটা শব্দ পেয়েছে, ওরা আসছে এসে।
ওনারা কোথা থেকে শব্দ পাইলো?
এদের বাড়ির থেকে বেশি দূর না।
আচ্ছা আচ্ছা,
এই যে চিতাটার কথা বলতেছি দেখা যায় দরজা থেকে দেখা যায়।
আচ্ছা আচ্ছা,
এখানে ঘটনাটা। তো ওরা দৌড়ে আসলো, আসে বলে আমাকে ডাকতেছে, আমি যখন কথা বলি না আসার পর দেখলো আমি পড়ে রয়েছি। তারপর তুললো, তোলার পর আমি কি বলছি কি হয়েছে তোর, না না এখানে তো পড়ে গেছি টানি ঘুরতে, আমি কে বলতেছে সোজা যায় এটা আমি ওদেরকে বলিনি। তো আমি মানে উঠলাম, আমাকে উঠাইলো ওরা, উঠিয়ে দেয় রক্ত বেরোচ্ছে প্রচুর। আমি দিলাম লুঙ্গি গিয়ে উল্টিয়ে কোমরের সাথে যাই সেরা বেড়ায় এটাকে মানে বানলাম বেদা বারো স্টারে। বাইকটা সামান্য ওই যে সামনে লুকিং গ্লাসের সামনে একটা রড থাকে, এটা ভেঙে গেছে ফাইভ, তো ফাইভটা যখন ভেঙে গেছে তো আমি ওখান থেকে আবার অনেকটা স্পট হয়েছে সাইকেলে, আমি কিন্তু উঠলাম, ওঠার পরে স্টার্ট দিলাম, সাইকেল স্টার্ট হয়েছে। তো সামনে আর একটা চিতা আছে, চিতার কাছে আসলাম, আসার পর কয় তোর এত বড় সাহস, তুই আবারও সাইকেল চালাইতেছস? আমি জায়গা ব্রেক করলাম, একবারে কন্ট্রোলের ভিতরে চালাচ্ছি তো আস্তে আস্তে, কারণ আমি তেমনি অ্যাক্সিডেন্ট করলাম, শরীর কাঁপতেছে এখনো। আমি ব্রেক করলাম, ব্রেক করে পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, আমাকে কি বলতেছে যে আমি কি এটা বুঝতে পারলাম না। চিতার মধ্যে চিতার ওদিক থেকে আওয়াজ আসতেছে, আমাকে বলতেছে তুই নামাজ পড়স না, নামাজ পড়স, আচ্ছা ঠিক আছে নামাজ পড়, নামাজ যদি সমস্যা হয় তোর, তো তোর সমস্যা হবে, আমাকে বলতেছে। আমি বলি কি বলে, নামাজের সমস্যা হইলে আমার সমস্যা হবে, আমার মাথা কাজ করতেছে, শরীর গরম হয়ে গেল আবারও, এমনি তো আমি অ্যাক্সিডেন্টে শরীর কাঁপে কাঁপা কাঁপি এমনি আরো কাঁপতে শুরু করলো। তো আমি এখান থেকে আর হুন্ডা কি স্টার্ট দিলাম না, মানে মানে হেঁটে
হাঁটা
শুরু করলাম, হাঁটা শুরু করলাম। পরে এখন থেকে রাস্তা দেখিনি আমি চোখে, অন্ধকার বলতে লাইট তো আর মানে জ্বালাইতে পারতেছি না, ওই এখন আর সামনে রাস্তা দেখি না। আমি স্টার্ট দিলাম, আবার আমার বলতেছে স্টার্ট দিস না মরবি। তো আমি চিন্তা করলাম স্টার্ট দিলে মরবো, আমি বসে রইলাম ওখানে। আর সামনে মানে যাইতে চেষ্টা, সামনে গেলে কি কোথায় পড়ি, জমিনে পড়ি না কার সাথে বাড়ি খাই
সেটা তো জানা নেই,
জানা নেই। হ্যাঁ, তো আবার সাইকেলটাও ভাঙবে। হ্যাঁ, চিন্তা করলাম কি করা যায়, এখন আমি বসে রইলাম। তো হয়তো ওখানে আবার নাইটি রিক্সা চালায়, হয়তো এক একজন রিক্সা রিক্সাওয়ালা যদি আসে ওর সাথে চলে যাবো। তো যখন আমি আবারও বসে রইলাম, বসে থাকার পর আমাকে বলতেছে তোর এত বড় সাহস, তুই এখানে বসে রইলি, চিতার কথা বলতেছি, চিতার পাশে থেকে শব্দটা আসতেছে, আমি দেখতেছি না কিছু। তো আমি এখন বলতেছি যাক, এখন তো আর একটা কিছু করতে হবে, আমাকে বাঁচতে হবে। তো আমি সাহস করলাম যে সাহস, এমনি তো আমার অ্যাক্সিডেন্ট, এখন তো আর আমি বলতেছি এখন মরে গেলে মরে যাবো আর কোনো সমস্যা নেই। আমি বলতে আমি কি করবো, সাহস করে বললাম আমি কি করবো, যা এখান থেকে, আমি কোন দিকে যাবো রাস্তা দেখি না, ঠিক আছে। তো রাস্তা তুই আসতে রাস্তা দেখছিস আর এখন যাওয়ার সময় রাস্তা দেখিস না, তোকে এতদিন পরে পেয়েছি আমি, আমাকে বলতেছি অনেকদিন পরে তোকে পেয়েছি, আমাকে যেমন অনেকদিন পরে আমি মানে আমি আপনি করে বলতেছি যে আমি আপনার কি ক্ষতি করলাম যে আমার আপনাকে আপনি আমাকে এতদিন পরে পেয়েছেন, ওর স্মরণ আছে তোর, আমাকে থুতু মারছিস, থুতু না ওই মানে স্মরণ আছে যে নোয়াখালীর ভাষা বলতেছে আমাকে, যে স্মরণ আছে আমাকে যে ব্রিজের নিচে স্যাপ মারছিলি, ওটার প্রতিশোধ এখন আমার রয়ে গেছে, তোকে অনেকদিন পরে পেয়েছি। আমি তো অবাক, আমার অলরেডি মনে নেই, ওই ঘটনার কথা মনে নেই আমার। তো যখন বলতেছে ব্রিজে নিচে অলরেডি আমাকে ঠিকানা দিয়ে বলছে, তখন আমার মনে হয়ে গেছে আসলে। তো আমি বলতেছি আসলে আমি বুঝতে পারি নাই, মানে ওখানে আপনি মানে আমি আপনি করে বলতেছি, ভয়ে যদি আবার
খুশি হয় না করে,
হ্যাঁ, বা মনে কষ্ট যদি না থাকে বা আমার কথার মধ্যে, এই জন্য আমি আপনি করে বলতেছি। আপনাকে আমি চিনতে পারিনি বা বুঝতে পারিনি যে আপনাকে থুতো মারেছি বা এটা কিছু, আমাকে ক্ষমা করা যায় না, বলে তোকে ক্ষমা করবো, তুই তোকে আসলে কিছু করতে পারতিস না, যাই হোক তুই তো মুসলমান। তো আমি কই আমি মুসলমান, তা আপনি, আমি তো হিন্দু, আমি হিন্দু, তা আপনি হিন্দু আমার কোনো ক্ষতি করতেছেন কেন, আমি তো আপনার ক্ষতি করিনি, তুই আমাকে থুতো মারলি কেন, তোর থুতোর কারণে আমি 6 মাস আমি বাইরে ছিলাম, বলতেছে আমাকে, আমি বলতেছি তোর থুতোর কারণে আমার দল আমাকে নেয়নি, আমাকে 6 মাস বাইরে রাখছে, তো আমাকে ক্ষমা করে দিন, আমি আর এই ধরনের ব্যাগ করবো না, কই এখন চলে যাও, ঠিক আছে দেখে যা একটু, আমাকে বলতেছে এবার তোকে ক্ষমা করলাম, আর যদি কখনো তোকে এখানে দেখি বা এই রাস্তায় যদি বাইকের উপর তোর দেখি তোর তোর অনেক ক্ষতি হবে, তুই এবার চলে যা। আমি রাত্রে গিয়ে আপনার এটা ওয়াশ করলাম, নিজে নিজে ওয়াশ করলাম, ডাক্তার তো আর পাওয়া যায় না রাত্রে প্রায় একটার কাছাকাছি, ডাক্তার পাইনি, আমি নিজে নিজে ওয়াশ করলাম, ওয়াশ করে শোয়ার পর আমাকে বলতেছে আর কখনো যেন এরকম ধরনের ঘটনা না হয়।
এটা হচ্ছে এটা মূল ইন্টারেস্টিং পার্টটা, আমি এতক্ষণ শুনে মানে মাঝে আমার কাছে খুবই কমন সিনারিও মনে হচ্ছিল যে তেমন কিছুই নেই, যখনই আমি শুনলাম যে ওই যে থুতুর ব্যাপারটা উনি যাকে ব্রিজ থেকে দিয়েছিল এইটা যখন এসে, তখন এই কানেকশনটা আমার কাছে একটু অদ্ভুত।
রাইট,
আদারওয়াইজ এটা মোটামুটি একটা নর্মাল একটা বিষয় ছিল। উনি রিক্সায় যে অ্যাক্সিডেন্টের কথা বলেছে, এটা যদি সত্যিকারের রিক্সা না হতো
তাহলে কিন্তু ব্যথা পাওয়ার ব্যাপারটা আসতো না।
আপনি যখন রাতের বেলা চালাচ্ছেন রিক্সা, এটা হতে পারে আলোর বিভ্রাটের কারণে
হয়তো করে দেখেননি,
পড়ে যেতেই পারে, এটা খুব ন্যাচারাল। তো সেইটা অ্যাক্সিডেন্টের ঘটনাটা আমি মনে করি না এটা কোনো কিছু ভৌতিক কোনো কিছুর সাথে মেলানোর বিষয় আছে।
না আমাকে বলছে আবার ফাঁকে বলছে তোকে একে কয়েকবার সতর্ক করলাম, তুই তারপর আসলি দিকে।
যাই হোক জয়নাল ভাই, এটা হচ্ছে আপনার বিলিফটা এইভাবে আপনি যে নিজে দেখেছেন আপনি বলতে পারবেন যে
সেটাই
ভালো। অনেক ধন্যবাদ।
ওকে, ইট ওয়াজ গুড। জয়নাল ভাইয়ের এক্সপিরিয়েন্স গুলো আমার কাছে যতটা না হরারফুল মনে হয়েছে তার চেয়ে বেশি সাইকোলজিক্যাল
এফেক্ট
মনে হয়েছে।
আমারও সেটাই মনে হচ্ছিল, আমি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছিলাম। কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে আমরা যদি খুব বেশি লজিক্যালি চিন্তা করি প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা পাওয়া যাবে দুই একটা ঘটনা ছাড়া।
সেটাই, আর এই ব্যাখ্যাটা আমি শ্রোতা বন্ধুদেরকে বলতে চাই, ব্যাখ্যাটা চাইলে আপনারাও দিতে পারেন। আপনাদের যদি মনে হয় যে আমাদের এখানে শ্রোতা বন্ধু যারা আসে, যারা ফেসবুক থেকে বা ফোনের থ্রুতে আসে, তাদের কোন গল্পে যদি আপনাদের মনে হয় যে না এটা আসলে মানসিক কোনো ব্যাপার ছিল বা এটা আসলে এই ধরনের একটা কিছু হতে পারে, সেটা অবশ্যই আমাদেরকে ফেসবুকে আমাদের পেজে যেখানে আপনারা চান লিখে পাঠাতে পারেন। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে ওই লজিকটা নিয়ে কথা বললাম।
ওকে, না এটা অবশ্যই আমরা করতে পারি, এবং সেই সঙ্গে আমরা আরো একবার বলি, আমরা প্রায় বলেছি রেহান যে ঘটনাগুলোই যে এসে বলছে আমরা এইখানে শতভাগ অথেন্টিক এটা বলার মতো স্কোপ আমাদের নাই।
রাইট,
সো এটা নিজস্ব, আপনারাও যদি কোনো ঘটনা আপনাদের কাছে কোনো যুক্তি দিয়ে খণ্ডন করার মতো থাকে, শিওর সেটা আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন, দেন আমরা হয়তো সেটা নিয়েই কোনদিন কথা বলবো।
আর এটা তো সত্যি যে পৃথিবীর যেখানে যেভাবে যেই স্টাইলে যে যেখানে বসেই গল্প বলুক না কেন, সত্যতা তো আসলে শুধু যে বলছে তার কাছে,
তার কাছে।
এখন উনি যদি বিশ্বাস করেন 100% যে উনি গলা কাটা একটা মানুষ দেখেছেন, তাহলে সুমন তুই আর আমি যত হাজারবার বলি যে দেখেনি, বিশ্বাস না করি, ডাজেন্ট ম্যাটার,
ঘটনাটা আমরা বিশ্বাস না করতে পারি, উনার বিশ্বাসটাকে পাল্টাতে পারবো না।
এই কারণেই ডরের ব্যাপারে অনেকেই আমাকে যখন প্রশ্ন করে ফ্যান পেজে যে রেহান ভাই ডরের গল্পগুলো কি সত্য, তখন আমি একটাই উত্তর দিই, যারা বলছে তাদের কাছে এটা 100% সত্য, আর বাকি আমাদের শুনে যতটুকু মনে হয়।
তো অনেক ধন্যবাদ জয়নাল ভাই আপনাকে এত দূর থেকে আমাদের সঙ্গে জার্নিতে যোগ দেওয়ার জন্য।
আসলে বেশ কয়েকটা গল্প বেশ কয়েকটা জায়গায় বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মামা রাত দেখছো কয়টা বাজে,
বহুত বাজে গেছে। যাই হোক, সমস্যা নাই বন্ধুরা, আপনারা খালি ওই যে ফোন নাম্বার তো আছেই আর আমাদের পেজগুলো আছে, নিজেদের মতন কন্ট্যাক্ট করতে থাকবেন, এবং ডরের জন্য যত সুন্দর সুন্দর স্পট বা গল্প হয়, যত ভয়ঙ্কর হয় ততই ভালো, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে থাকুন, তাই না?
ঠিক তাই, কন্ট্যাক্ট করতে থাকুন, কোন একদিন কোন একটা জায়গায় আপনারা আমাদেরকে নিয়ে যাবেন, হয়তো বা আমরা আপনাদেরকে নিয়ে যাব।
অ্যান্ড ডু নট ফরগেট ওয়ান থিং, বিলিভ ইট অর নট, ফিয়ার ডাজ এক্সিস্ট।
ডর মানে ভয়।
সময় একেবারে শেষ প্রান্তে, ডর শেষ হয়ে যাবে, কিন্তু ডরের রেশ থেকে যাচ্ছে যারা এতক্ষণ ডর শুনেছেন তাদের মনে, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের জীবনে শুভ এবং অশুভ মিলিয়ে এই যে কিছু অনুভূতি, সেটা কিন্তু নিতান্তই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমরা বিশ্বাস করি পুরো দুনিয়াতে অসংখ্য মিরাকল ঘটনা আছে, এবং শুধু মিরাকল নয়, এই অতিভৌতিক ঘটনাগুলো আমাদের জীবনে ওতপ্রোত এবং বাস্তবতার সঙ্গে জড়িয়ে আছে। আমরা যা দেখি তা আমরা বিশ্বাস করি। একজন বন্ধু যখন এই অতিভৌতিক ঘটনা বলেন, সেটা আপনার জীবনে ঘটে না বলেই আপনার কাছে কখনো কখনো বিশ্বাসযোগ্য হয় না। কিন্তু একই ধরনের এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যে বা যারা গিয়েছেন তারাই বুঝতে পারবেন এই ঘটনাটি তার এবং তাদের জীবনে কতখানি সত্য। নিরাপদে থাকুন, সেফ থাকুন সবসময় এই প্রার্থনা। আর ডরে যে কাজটি আমরা করি, গভীর রাতে গিয়ে কোন একটি হন্টেড প্লেসে বসে সেই অনুষ্ঠানের যে ধারণ, সেই কাজটি আপনারা কখনোই কৌতূহল বশত বন্ধুদের সাথে নিয়ে কোনদিন করবেন না। শেষ করছি আজকে কিব্রিয়া, সুমন, রেহান এবং লোবানের পক্ষ থেকে শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.